This track was downloaded from FusionBD.com.
What FM?
শুনছেন সবসময় রেডিও ভক্তি, আর শুরু হয়ে গেল ভূত FM ঘড়িতে সময়। এখন ঠিক রাত 12টা, মানে 11:59 থেকে এই মাত্র 12টা বাজলো। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যেখানে বসে আমাদের সঙ্গে আছেন এবং ভূত FM শুনছেন। আর আজকেও অন্যদিনের মতো আপনাদের অনেক ইমেল পেয়েছি, এখনো পর্যন্ত ইমেল আসছে এবং এখনো পর্যন্ত অনেকে SMS করেছেন, সেই SMS গুলো আমি একে একে পড়ব। যারা SMS করতে চাচ্ছেন বা SMS করার নিয়মটি জানেন না, তাদেরকে বলবো যে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর এখনো দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS আমার কাছে চলে এসছে। আমাকে SMS করেছেন দ্য কিং অব ঘোস্ট, বলেছেন যে তারা 300 ভূত একসঙ্গে ভূত FM শুনছেন, গ্রেট নিউজ। আমাকে ওরাও লিখেছে অসুবিধা থেকে, যে রাসেল ভাই আমার SMS না পড়লে আমি কিন্তু জিও ফোন চালু করে দেবো। আমাকে জন লিখেছেন যে তিনি রাজশাহী থেকে শুনছেন আমাদেরকে এবং বলেছেন যে আমাদের আগের বার ভূত FM মিস করেছেন তিনি, বাট এইবার সেটা তিনি আমাদের সাথেই আছেন। দিস ইজ রিয়েলি গ্রেট এবং আশা করছি যে আপনি অবশ্যই আমার সঙ্গে থাকবেন। হাসিব লিখেছেন যে মেনি মেনি থ্যাঙ্কস, সবাইকে জানিয়েছেন আমাদের মানে সব ভূত FM এর যে সমস্ত মেম্বার্স, কিন্তু সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে যারা, তারা হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত জেগে আছেন আমাদের সঙ্গে, যারা আমাদের সঙ্গে আছেন এবং সবচাইতে বেশি প্রশংসা পাওয়ার বা ধন্যবাদ পাওয়ার মানে একদম পাওয়ার মানুষগুলো যারা, মানে যাদের জন্য যাদেরকে না দিলেই না, তারা হচ্ছেন যারা আমাদেরকে তারা দাঁড়ানো সব ইমেল পাঠিয়ে আমাদেরকে বিভিন্ন ঘটনা তো জানেনি, আবার স্টুডিওতে এসে সেগুলো আমাদের সাথে শেয়ারও করেন। সো থ্যাংকস আপনাদেরকে যারা আমাদের সাথে আছেন এবং আমাদেরকে নানাভাবে এভাবে সাহায্য করছেন। জনি লিখেছেন মুন্সিগঞ্জ থেকে, ভাইয়া আমার SMS গুলো পড়া হয় না কেন, আমার কি অপরাধ? অপরাধ আসলে অপরাধটা খুবই একটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার আর কি, এটা মানে অনুরোধের সময় পেলে ডেফিনেটলি বুঝিয়ে বলবো। আমাকে শান্ত SMS করেছেন, শান্ত মনপি মৌসুমি সিলেট থেকে, সবাই ভূত FM শুনছেন, শুনে ভূত FM ভালো লাগে, আরো ভালো লাগে যদি SMS টি পাও, আমি SMS পড়ে ফেলেছি। জীবন বলেছেন যে আপনার কি ধোকা ধরেছে যে ভূত FM আপনি আমার SMS পড়েন না, ফোন করো না, তিনি SMS টি করেছেন। হাসনাইন আমাকে SMS করেছেন সিলেট থেকে, ভাইয়া ভূত FM শোটা আমার খুব আমি খুব এনজয় করি, আর আপনাকে আচ্ছা ফ্রাইডে আসলেই আমি আইসের মতো কেন যেন ভয় জমে যাই। আচ্ছা আর রয় লিখেছেন যে ভূত FM শোনার জন্য সব কাজ এবং মানে এক ঘন্টা আগে সবাই মানে সবকিছু তিনি শেষ করে রাখেন এবং আমরাও আসলে তারও অনেক আগে থেকে আপনাদের জন্য প্রস্তুত হয়ে থাকি, তখন আপনাদের সামনে আসব। সাইডে আমাদেরকে লিখেছেন ফাইদাবাদ থেকে যে আমরা তিন ভাই বোন মিলে ভূত FM শুনছি এবং খুব এনজয় করছি, এবং আমি বলবো যে অবশ্যই এনজয় করতে পারবেন বাকি রাত্রাও, মানে যতক্ষণ পর্যন্ত ভূত FM চলবে, এবং সেই জন্য আপনি ইচ্ছা করলে যদি আমার কথা শুনেন তাহলে আরো বেশি মানে আনন্দটা আরো বেশি বেড়ে যাবে। সেটা হচ্ছে আপনি আপনার রুমের লাইটটা অফ করে দিতে পারেন, দেখবেন যে আরো শুনতে বেশি ভালো লাগছে। আর শুভ আমাকে লিখেছেন রাজশাহী থেকে, যে রাজশাহী কোর্ট স্টেশন থেকে, যে আমি আর যদি আমার নাম পড়া না হয় তাহলে আমি আর ভূত FM শুনবো না। এটাতে আসলে একটা নামটা পড়া, কিন্তু এখন অনেকে আছেন মানে SMS পাঠাচ্ছেন তাদের নাম পড়তে পারছি না, কিন্তু সবাই যদি এখন এইভাবে আমাদের সাথে মানে আমাদের বলেন যে না না পড়লে না মানে SMS না পড়া হলে শুনবেন না, তাহলে সত্যি আমি বিপদে পড়ে যাবো এবং আমি বলবো যে আসলে আমি এই ব্যাপারটা একেবারে হেল্পলেস। সো এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল থেকে আমাকে SMS করেছেন, নামটা লেখেননি, আমাকে SMS করেছেন, আমাকে SMS করেছেন কালাভূত, SMS করেছেন আমাকে রূপকথক, SMS করেছেন জিয়ার বাদশাহ, SMS করেছেন আমাকে উড়ালচন্ডী ভূত খুলনা থেকে, SMS করেছেন ঝুমা খুলনা থেকে, SMS করেছেন রোহিঙ্গা খুলনা আমাদেরকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন পুলিশ ভাউত, এসএমএস করেছেন আমাদেরকে এলিজা হাদাই, আমাদেরকে এসএমএস করেছেন মিঠুন এবং সালাম ঝুমা সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর সেই সাথে জানিয়ে দেব যে আপনারা যারা ইমেল পাঠান তাদের মধ্যে কিছু মানে কেউ কেউ বেশ মানে ভয়াবহ কিছু ইমেল পাঠান, সেগুলো আমরা সিলেক্ট করি এবং আমরা পড়ার চেষ্টা করি। গত সপ্তাহে আমরা আমাদের যে গেস্টরা এসেছিলেন তাদের মধ্যে একজন মানে খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে হয়েছিল তাকে এবং তার জীবনটাই অন্যরকম হয়ে গেছে যে অ্যাক্সিডেন্টের কারণে। এবং আমরা অনেকে শুনি যে উত্তরাতে যাবার পথে এরকম একটা জায়গা আছে যেটাতে রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, এবং আমি মাঝে মাঝে যখন উত্তরে যাই তখন মানে যাওয়া এবং ফেরার পথে দেখি যে গাড়ির কাঁচের টুকরো বা এরকম সবকিছু পড়ে আছে। সো সেরকমই একটা ইমেল আমাদের গত লাস্ট এপিসোডটা শুনে তিনি আমাদের ইমেল পাঠিয়েছেন, লিখেছেন যে আমি উত্তরাতে থাকি, অদ্ভুত হলেও সত্যি যে আমি আর আমার ভাই ঠিক ওই জায়গাতে মানে গতবার উল্লেখ করা হয়েছিল যে জায়গাটি ওই জায়গাতে এরকম একটা অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে লাস্ট ইয়ার জুন মাসের শেষের দিকে, মে দ্য 13th জুন। আমি আর আমার ভাই বেলা তিনটার দিকে মতিঝিল থেকে ফিরছিলাম উত্তরাতে। আমরা একটি বাসে ছিলাম, বাসটি যখন ওই জায়গাতে জায়গাটা ক্রস করছিল তার কিছু দূর যাবার পর সাডেনলি বাসটি ডানে দিকে বেঁকে গেল আর ঠিক ওই কাটার মতোই ট্রাফিক যে আইল্যান্ড থাকে সেই আইল্যান্ডের সাথে পরপর তিনবার ধাক্কা খেল এবং গাড়ি আর সব গাড়ির সব কাঁচ ভেঙে গেল সেই মুহূর্তে, এবং আমি খুব জোরে বুকে ব্যথা পেয়েছিলাম। সো আমরা যখন সমুদ্র ফিরে পেলাম আমি যখন স্বাভাবিক হলাম দেখি বাসটি রাস্তার মাঝে চলে এসেছে, সব কাঁচ ভাঙা, অনেক প্যাসেঞ্জারের হাত পা কেটে গেছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আমরা কিভাবে আপনি পুরো ঢাকা ছিলেন, উনি বললেন যে সামনে থেকে কি যেন ওনার বাসের সামনে এসেছিল উনি বুঝতে পারেননি। যদিও তেমন ভয়ঙ্কর কোন অ্যাক্সিডেন্ট এটা না, কিন্তু আমি অবাক হচ্ছি যে আমাদের বাসটি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওই কারটাও মেবি ওই জায়গাতেই অ্যাক্সিডেন্ট করেছে। এবং এটা বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। যাই হোক, আমাদের গেস্টরা আছেন আজকের শোতে, যারা এসছেন আজকের এপিসোডে যারা পার্টিসিপেট করবে সেরকম একজন গেস্ট আমাদের সাথে এসছেন, এবং তিনি বলব যে ঢাকার বাইরে থেকে এসছেন অনেক দূর থেকে, জওহরলাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি, এবং তিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সাথে দারুণ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপনার পরিচয়টা আপনি আরেকবার দেবেন প্লিজ ভাইয়া।
আমি আনিসুর রহমান জিন্না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স পড়ছি।
ওয়েল, আপনার লাইফে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং কিছু ঘটনা আপনার নিজের, কিছু ঘটনা আপনার খুব পরিচিত মানুষজনের। তো আপনি একটা ঘটনা আমি শুনেছিলাম যে আপনাদের গ্রামের সম্ভবত, রাইট? আপনার দেশের বাড়িটা কোথায় একটু বলবেন?
আমার দেশের বাসা হলো ঠাকুরগাঁও জেলা, বাংলাদেশের সর্ব মানে উত্তরে বলা যায় এবং প্রত্যন্ত অঞ্চল বলা যায় মফস্বল শহর। তো আমাদের বাসা শহরেই, কিন্তু আমার দাদার বাসাটা শহর থেকে একটু দূরে।
আচ্ছা,
তো ওই জায়গাটা ঠাকুরগাঁও থেকে এমন একটা জায়গা, ব্যাকওয়ার্ড জায়গা, যে বাস বা অন্য কোন যানবাহন সে কিন্তু চলাচল করে না, খুব কম। তার মধ্যে কিছু দূর যেতে হয় বাসে, তারপরে ভ্যানে, তারপরে রিক্সায়, তারপরে বাসের সাঁকো, তারপরে হেঁটে, মানে খুবই যোগাযোগ ব্যবস্থা খারাপ।
আচ্ছা,
তো সে জায়গায় মানে আমাদের আমার ফুপাতো বোনের বিয়ে হয়েছে ওই জায়গাটাতে, আমার দাদা বাসাও পাশেই। তো যখন আমি ওই আমার ফুপাতো বোনের বাসায় মাঝে মাঝে বেড়াতে যাই, তো যেবার আমি এই ঘটনাটা শুনছি, তো সেইবার আমি গেলাম বেড়াতে, গিয়ে ওনাদের আমার ফুপাতো বোনের বাড়ির পাশেই একজন ভ্যান চালক থাকতেন। তো ওই ভ্যান চালকের সাথে আমার পূর্বে এমনি পরিচয় ছিল যে তিনি ভ্যান চালান। তো এবার গিয়ে দেখি যে উনি বসে থাকেন, মিন্স হলো যাচ্ছে না বা কাজ করতেছে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ভ্যান চালাচ্ছেন না বা চালা ছেড়ে দিচ্ছেন? তো উনি বলছেন যে না, আমি চালাই, তো এখন খুব কম। তা আমি বললাম কি কারণে? বলছে এমনি কিছু কারণ আছে। তো কি কারণ? তো আমি বেশ বলার পরে তো উনি মানে বলতে চাচ্ছে না এরকম একটা, তারপরে উনি বলল যে ওই আমি যেবার শুনি তার কিছুদিন আগে, 6 মাস বা 1 বছর আগে, ওইখানে ওই এলাকার একজন লোক মানে মিসিং হয়ে গেছে, মিন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে। তো এই খোঁজাখুঁজির মধ্যে প্রায় আপনার একদিন পরে ব্রিজের পাশে লাশটাকে পাওয়া গেল। তো লাশটাকে যখন পাওয়া গেল, উল্টো অবস্থায় ছিল লাশটা। তো যেহেতু এটা মানে অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু, এই জন্য এটা অবশ্যই পুলিশ কেস হবে, মানে কেস হবে বা পুলিশ ছাড়া এই লাশটাকে উঠানো বা হ্যান্ডেল করাটা ঠিক হবে না। তো এই জন্য ওনারা এলাকাবাসী সবাই পুলিশকে ইনফর্ম করছে। এখন ওই জায়গাটা এমন দূর, হয় দিনাজপুর থেকে পুলিশ যেতে হবে অথবা ঠাকুরগাঁ থেকে পুলিশ যেতে হবে, কিন্তু দুইটাই অনেক দূর। তো পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ যেতে যেতে এবং ওটা উঠাইতে উঠাইতে দুপুর পার হয়ে আসরের কাছাকাছি সময় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে যখন উঠানো হলো, তো সাধারণত যারা সাহসী ভ্যান চালক তাদেরকে দিয়েই লাশ বহন করা হয়। তো এই ওখানে যারা ভ্যান চালায় বা এর আগে এই লাশ টাস বহন করছে এরকম লোকদেরকে বলা হলো যে আপনারা এটাকে নিয়ে দিনাজপুর পোস্টমার্টম করতে নিয়ে যাওয়া হবে, তো দিনাজপুরে থানা নিয়ে চলেন। তো ওনারা বলছে যে না ভাইয়া আমি যাব না, কেন এই আসর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই সময় তো লাশ নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তো আমি যেতে পারতেছি না, আপনারা অন্য কোনো ভ্যানওয়ালাকে দেখেন। তো আমি যে ভ্যানওয়ালার মানে কথা বলছি, তো উনি ওই সময় নতুন ভ্যান চালক, জাস্ট কয়েকদিন হলে ভ্যান চালা শুরু করছে, তো সাহস খুব ইয়াং ম্যান, এবং সাহসের কারণে সে বলছে যে ভাইয়া আমি পারবো। তো ঠিক আছে তুমি পারবা, তো নাও তোমার এই লাশ ওনাকে ওনার ভ্যানে উঠাই দিছে। তো বেঁধে টেঁধে দিতে আর যত প্রসেস আছে, প্রসেস কমপ্লিট করার পরে যখন উনি রওনা দেন তখন আসর পার হয়ে মাগরিবের প্রায় কাছাকাছি সময়। তো নর্মালি লাশের সাথে লোক যায় এবং পুলিশ যায়। তো সেদিন ওনার সাথে বলছে যে তুমি কি এমনি পারবা, তোমাকে হ্যাঁ আমি পারবো, এটা কোনো সমস্যাই না, সে সাহসী আর কি, তোমাকে ঠিক আছে তাহলে তুমি যাও। আর যেহেতু লাশ একদিন পরের, তো একটু দুর্গন্ধ ছাড়া এই জন্য সাধারণ লোকজন যায় না ওনার সাথে, পুলিশও যায় না, বলছে তুমি নিয়ে যাবে কি। তাহলে ওই লাশ বেঁধে রওনা দিছে। তো ওই দিনাজপুর যাওয়ার পথে যে রাস্তাটা ইউজ করা হয় ওই রাস্তাটা ওই একে মানে আঁকা বাঁকা কাঁচা, এবং মাঝখানে রাস্তার মাঝখানে বিশাল বন আছে, মানে জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে যেতে হয়। তো এনাকে বলছিল যে তুমি যদি সন্ধ্যার আগে আগে বা মাগরিবের মধ্যে যদি জঙ্গলটা পার হয়ে যেতে পারো তাহলে তোমার জন্য বেটার, তাহলে কোনো ঝামেলা নেই, কারণ ওইটাই হলো সমস্যা। আর পরবর্তীতে কিছু জায়গা আছে যেমন শ্মশানঘাট বা মানে ওই গোরস্থান, এগুলাতে খুব বেশি একটা ঝামেলা হয় না, সাধারণত ওই জঙ্গলটাই হলো প্রবলেম। তো ওনাকে যখন বলা হয়েছে ইনি বলছে যে ঠিক আছে আমি পারবো, তো যাচ্ছেন। তো যেতে যেতে যখন ওই জঙ্গলের কাছাকাছি যায় তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে এবং বেশ অন্ধকার। তো উনি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এমনি অন্ধকার গ্রামের রাস্তা, তো তার মধ্যে উনি ওই সময় উপলব্ধি করতে পারলেন যে ওনার লাশটা দাঁড়া হয়ে যাচ্ছে পিছনে এবং সেটা ঠাস করে পড়ে যাচ্ছে। তো যখন দাঁড়া হচ্ছে বা পড়ে যাচ্ছে এটা ও বারবার বুঝতেছে যে আমার পিছনে এরকম লাশটা উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, উঠতেছে, পড়তেছে। তো ইনি খুব ভয় পাইছে, মানে ভয় পাইছে কিন্তু আবার ওইভাবে করে মানে ইয়েও করতেছে না, চালাচ্ছে ওর মতো। কিছুদিন পরে দেখতেছে যে না ঘটনাটা কি একটু দেখি, তো পিছনের দিকে একবার তাকাইছে, তাকায় দেখে লাশটা দাঁড়ায়ছে ভ্যানের উপরে। তো এই অবস্থা দেখে ও ভ্যান থেকে দেখে লাভ লাভ দিয়ে দৌড় দিছে, তো দেখে ওর পিছনে যে লাশটাও দৌড়াচ্ছে ওর পিছনে। তো দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওই মানে জঙ্গলের পাশে যার মানে বসবাস যাদের আছে এরকম বাসায় গিয়ে সে মানে আশ্রয় নিল এবং বলল যে আমি এই এই ঘটনা এরকম করে একটা লাশ নিয়ে আসতেছিলাম, সেটা দিনাজপুরে নিয়ে যাব, পথের মধ্যে এই ঝামেলা হয়েছে। তো বলছে ঠিক আছে চলো আমরাও যাচ্ছি। তো তারা লাঠি সোঁটা নিয়ে তারপর ল্যাম্প নিয়ে টর্চ নিয়ে সবাই যে যার মতো করে আসলো। তো আসার পরে দেখতেছে যে লাশ যেভাবে বাঁধা ছিল ভ্যানে ওইভাবেই আছে। তো সবাই বলতেছে না লাশ তো ঠিক আছে, তোমার এটা মনের ভুল। তো ও তো দেখছে যে লাশ দাঁড়ায় আছে এবং ওকে দাবড়া নিয়ে গেছে, পিটা নিয়ে গেছে। তো তারপরে সে বলতেছে যে না এটা আসলে আমার কাছে এরকম মনে হয়েছে এবং আমি নিজে দেখছি। তো বলছে আচ্ছা সমস্যা নেই চলো আমরা তোমাকে জঙ্গলটা আগাই দিই। তো সবাই মিলে ওনাকে জঙ্গলটা পার করে দিলেন। যখন তখন জঙ্গল পার হওয়ার পরে উনি ভ্যান চালাচ্ছেন, তো ওনার কাছে কেমন জানি মনে হচ্ছে যে পিছন দিয়ে কে যেন টেনে ধরে বা ভ্যানটা আগাচ্ছে না, খুব মানে জোর দিয়ে চালাচ্ছে কিন্তু ভ্যান আগাচ্ছে না, উনি এটা বুঝতে পারতেছে। তো উনি মানে ওনার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে, ঘেমে যাচ্ছে কিন্তু মনে করতেছে ভ্যান আগাচ্ছে না, আর সাহস করে পিছনেও তাকাইতে পারতেছে না। তো কিছু দূর যাওয়ার পরে মানে এই হাতের বাম সাইডে নদীর পাড়েই ছিল শ্মশানঘাট। তো শ্মশানঘাটের দিকে ও তাকায় দেখে যে ওই মানে গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে ওই গোল আর মানে কি বলবো আগুনের যে দলা গোল গোল সেটা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ, এরকম চার পাঁচটা আগুনের কুণ্ডলি মানে খুব দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এই অবস্থাটা দেখে তার মানসিক অবস্থা আরো ভেঙে পড়ছে এবং সে ভাবতেছে আমি কি থুয়ে পালাবো নাকি থাকবো। কারণ হলো যে পোস্টমার্টামের লাশ তাকে অবশ্যই পৌঁছাইতে হবে পুলিশ কেস, তাকে যেহেতু সে নিছে লাইবিলিটিসটা তাকে এটা ফুলফিল করতেই হবে যে কোনো ভাবেই হোক। তো সে তারপরে ভাবতেছে না আমার তো আর মানে আমাকে মারে ফেলতেছে না, তা আমি যতক্ষণ আছি দেখি আমি চেষ্টা করি। তো বলতেছে যে আমি এত কিছু দেখার পরেও আমি সাহস করে ভ্যান চালাচ্ছি। তো চালানোর পরে কিছু দূর পরে যখন ওই জায়গাটা পার হয়ে যায় তো তার কিছু দূর পরে উনি দেখতেছে যে ওনার সামনে রাস্তার মধ্যে কি যেন শুয়ে আছে। তো শুয়ে আছে একটা মানুষের মতোই মনে হচ্ছে। তো উনি কাছে যখন যাচ্ছে ধীরে ধীরে ভয় পাচ্ছে কাছে যাচ্ছে, তো যেতে যেতে যখন একেবারে কাছে চলে আসলো তখন দেখতেছে উনি যে লাশটা বহন করতেছে সেটাই রাস্তার মধ্যে শুয়ে আছে।
আচ্ছা,
তো এই অবস্থা দেখে তো তার অবস্থা খুব মানে আরো বেশি খারাপ হয়ে গেছে। তো ও ভ্যান থেকে নামছে, নেমে তাকায় দেখে যে ঠিকই ওনার ভ্যানে ওই লাশটা নাই।
আচ্ছা,
তো ওটা ওই মানে ভ্যানের সামনে রাস্তায় শুয়ে আছে। তো এই অবস্থায় উনি ভাবতেছে যে উনি কি লাশটা আবার উঠাবে নাকি আবার এইভাবে চলে যাবে নাকি উনি পিছন দিকে ফিরবে। তো উনি খুব মানে টেনশনের মধ্যে পড়লো এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যে এখানে ওয়েট করা যাবে না, এবং উনি খুব একটা ঝামেলার মধ্যে আছে এটা সে বুঝতেছে। তো যার কারণে সে ভাবতেছে যে আমি ওই মানে সাইড দিয়ে লাশের যে সাইড আছে সাইড দিয়ে ভ্যানটা পাস করে নিয়ে যাবো। তো উনি মানে ওই লাশের উপর দিয়ে ডিঙ্গায় না গিয়ে সাইড দিয়ে ভ্যানটা যখন নিয়ে গেল তখন দেখতেছে যে ওই যে লাশটা সামনে ওখানে মাটিতে শুয়ে ছিল ওটা ওনার ভ্যানেই আছে। তো এই অবস্থা দেখার পরে সে তো মানে নানান সমস্যা নানান মানে সময় নানান ধরনের ঝামেলা পড়তেছে। তো এইটা দেখে সে মানসিক ভাবে অনেকটা ভেঙে গেছে এবং সে শুনতে পাচ্ছে যে পিছন থেকে তার নাম ধরে ডাকতে চাই তুই নিয়ে যাস না, তুই দাঁড়া, তুই কেন যাচ্ছিস, নানান ধরনের মানে তাকে আওয়াজ সে শুনতে পাচ্ছে এবং তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করতেছে যে তুই নিয়ে যাবি না, এটা থিয়ে যা, এটা এখানে রেখে যা, এখানে এটা আমাদেরই, নানান ধরনের সে মানে সেই ইয়েগুলো বলতে পারতেছে। সে আমাদের বললো যে এইভাবে করে আমাকে ডাকতেছে। তো আমি তারপর পিছনে তাকানি, আমি ওইভাবে করেই ভ্যান চালা চালা গেলাম। তো এই সমস্যাগুলো উৎসাহে যখন সে মানে দিনাজপুর ইয়েতে গেল ওই থানায়, তারপর পোস্টমার্টাম মানে ভাই যখন নিয়ে গেছে তখন বলছে প্রায় রাত 12:30 বাজে। তো এত রাতের মধ্যে লাশ পৌঁছানোর পরে লাশ ওখানে রেখে ওই রাতে আর কাটা নেই, তারপর দিন পোস্টমার্টাম হয়েছে। পোস্টমার্টাম হওয়ার পরে উনি আবার ফিরে আসছে ওই লাশ আর নিয়ে আসেনি। তো আসার পরে উনি শারীরিক ভাবে জ্বর এবং মানে মানে খেতে পারতেছে না, শুকায় যাচ্ছে, এরকম একটা প্রবলেম ফেস করতেছে। তো তারপরে সে ওনার ওয়াইফকে বলছে সব ঘটনা যে আমি সেদিন যেতে যেতে এই অবস্থা হয়েছে, আমাদের সন্দেহ হয়েছে যে কোনো একটা প্রবলেম হয়েছে। তো এই এলাকার যে কবিরাজ আছে বা আমাদের দিকে মাহাত বলে জিন বা মানে এগুলোর আসর টাসর যদি করে তাহলে তারা হেল্প করে। তো তাকে সেইরকম মানে তাবিজ টাবিজ দিয়ে ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করছে এবং তারপর থেকে সে তওবা করছে যে আমাকে যদি 1,00,000 টাকাও দেওয়া হয় তবু আমি আর লাশ ক্যারি করব না
কখনোই না। তো এই ছিল হচ্ছে বেসিক্যালি আপনার ঘটনা।
হ্যাঁ, আমার
আপনার তো আরো ভয়াবহ কিছু ঘটনা আছে, সেক্ষেত্রে আমরা ফিরে আসবো একটা পরে ফেস আপনাকে। আপাতত আমরা আরো কিছু নতুন ঘটনায় চলে যাবো, তবে তার আগে আপনাদের পাঠানো বেশ কিছু এসএমএস আমি পড়ে ফেলতে চাই। আমাকে দেখা যাচ্ছে যে পুরো চারিবার এসএমএস করেছেন, তার আগে একটু বলে যে ভালো আমরা শুনলাম। আমরা যদি ধরে নিই যে এটা কোন একটা প্যারানর্মাল ঘটনা ধরে নিতে পারি, আমাদের মনে করি যে আপনি অর্থাৎ ভয়ের কারণে সে হ্যালুসিনেট করেছে, তারপরে ব্যাপারটা চিন্তা করে দেখবেন যে এত রাতে একটা গ্রামের রাস্তায় একটা মানুষ আর একটা লাশ, এরকম মানে হ্যালোসিনেশন মানে সে হচ্ছে অনবরত এরকম হ্যালোসিনেট করছে, যদি হ্যালোসিনেশনই ধরি এটা হ্যালোসিনেট করছে এবং সেটা কতটা ভয়াবহ হতে পারে। আমি জানি যে আপনাদের কেমন একটা ঘটনাটা কেমন লাগবে সেটা অবশ্যই আমাদের জানাবেন। যাই হোক, পুরো চ্যানেলে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন যে মানে প্রত্যেকের ওয়ার্ড কিছু এক্সপিরিয়েন্স রয়েছে এবং তিনি বলছেন ভূত এখন হেল্পস টু শেয়ার ইট উইথ মেয়ার্স পিপল মাই ওয়াইফ আর মে টু এনজয় ইট। এবং তিনি যেটা বলছেন তিনি আমাদের দীর্ঘায়ু কামনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি বলবো যে স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের আরো ঘটনা আছে, সেই ঘটনা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসছি। আরেকটা মোহাম্মদ বেদেবী এবং কবির বলেছেন যে তারা রাজশাহীতে একটা মেসে থাকেন এবং সেখানে তারা লাইট অফ করে ভূত এখন শুনছেন। আমাদের কাছে নেই, সেটা সবচেয়ে বড় কথা। ডেড বডি আমাদের এসএমএস করেছেন, ভাই আমার আচ্ছা, পোখরা পাবলিক কলেজ আর হোস্টেলে 20 জন বন্ধু তারা একসঙ্গে ভূত এফএম শুনছেন, বাট কালকে তাদের ইংলিশ এক্সাম, এটা খুব খারাপ হচ্ছে আসলে এক্সাম। এবং তিনি বলছেন, অনেকদিন পরে শুনছি, আমরা অনেকদিন পরে আপনাকে পেয়ে খুব খুশি এবং আশা করবো যে এখন থেকে রেগুলার হবেন। আসিফ এবং রিজা আমাদের এসএমএস করেছেন, বলছেন যে ভাই আমরা দুজনই এই ফার্স্ট একসাথে ভূত এফএম শুনছি, কংগ্রেচুলেশনস। রাশিক আমাদের এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে পারভেজ ফ্রম নারায়ণগঞ্জ। এছাড়া আমাদেরকে সাবাব এসএমএস করেছেন, এসএমএস করেছেন পল্লবী, এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আকরাম চট্টগ্রাম থেকে, ফার্মগেট থেকে অকুল এসএমএস করেছেন, সজীব আমাদের এসএমএস করেছেন, মৃদুল এসএমএস করেছেন ফ্রম মালিবাগ। এবং তার অনেকেরই আসলে এক্সাম, অনেকের এক্সাম, অনেকের আবার টেনশন, কারণ সামনের রেজাল্ট, এইচএসসি রেজাল্ট পাবলিশ করবে কিছুদিনের মধ্যেই, সেটা নিয়ে অনেকের টেনশন রয়েছে। অনেকে হয়তো এই সময়টা খুবই একটা ক্রুশিয়াল টাইম, কারণ ভর্তি পরীক্ষা টরীক্ষা সবকিছু নিয়ে অনেকে হয়তো অনেক কিছু বিজি, বাট তারপরে আমাদের সঙ্গে আছেন, থ্যাংকস। এবং যারা পরীক্ষা বাদ দিয়ে শুনছেন তারা অবশ্যই 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 নিজ দায়িত্ব শুনবেন। এবং এটা মানে কি বলবো, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে মানে তখন কিন্তু আসলে সত্যি খুব খারাপ হবে ব্যাপারটা। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে আরো দুজন গেস্ট এই মুহূর্তে আছেন এবং তারা হাজবেন্ড ওয়াইফ এবং তারা পেশায় ডাক্তার, তো তাদের সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, কি নাম আপনার একটু প্লিজ আপনার পরিচয়টা দেবেন। আর একটু কাছ থেকে বলতে হবে।
আমি ডক্টর কামরুল।
ওকে,
আমি একটা প্রাইভেট হসপিটালে আছি, জব করছি।
সো আমরা আপনি আমি একটু আপনারও পরিচয়টা জানতে চাইবো প্লিজ, আপনি একটু।
আমি ডক্টর সোমা।
ওকে,
আমি একটা প্রাইভেট হসপিটালে আছি ঢাকাতে।
সো এত রাত্রে এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেজন্য প্রথমে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে আপনারা ঘটনায় চলে যাই তাই।
আচ্ছা, বেসিক্যালি আমি এর আগে কখনো মানে ঘটনার আগে আমার যে ঘটনাটা আমি আজকে শেয়ার করব, সেই ঘটনার আগে কখনো আমি ভূত কিংবা জিন যেটাই বলেন সেটা কখনো দেখিনি, কিংবা ওই ধরনের কোন এক্সপিরিয়েন্স আমার হয়নি। তো আমি এর আগে 5 বছর আগে আমি যেখানে থাকতাম ময়মনসিং আমার জন্মস্থান, ওখানকার একটা ঘটনা আমি শেয়ার করব
প্লিজ।
তো ঘটনাটা হয়েছে গত মাসে।
আচ্ছা,
তো আমি একটা বিশেষ পারিবারিক অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আমি ময়মনসিং যাই। তো আমি যে বাসায় থাকতাম, সে আমাদের যে বাসাটা নিজস্ব বাসা, সেই বাসার যে রুমটা আমি থাকতাম সেটা এখন কেউ থাকে না, সবসময় ওটা বন্ধ থাকে আর কি, তো খুব বেশি দরকার না হলে ওটা খোলা হয় না। তো আমি ময়মনসিং গেলে সেই রুমেই
থাকেন আপনি।
তো 3 দিন ছুটি নিয়ে গিয়েছিলাম, তো সেকেন্ড রাতে আমি যখন ঘুমাতে যাই, তখন ঘুমাতে একটু ঘুমাতে যাওয়ার সময় একটু সময় হয়ে গেছিল,
মানে একটু দেরি হয়ে গেছে,
দেরি হয়ে গেছিল,
রাইট,
রাত 1:30 তখন বাজে। তো আমি তখন ঘুমিয়ে উঠি, খুব টায়ার্ড, তো ডিপ স্লিপে চলে গেছি, মশারি টাঙানো ছিল, বাইরের বাতিটা জ্বালাতে, বারান্দার বাতিটা জ্বালাতে আমি ভুলে গিয়েছিলাম।
আচ্ছা,
তো হঠাৎ করে আমি ধরেন আধা ঘন্টা কিংবা 15 ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার চোখ খুলে গেল, ঘুমিয়ে গেল। তো আমি বাম কাঁধে হয়ে শুয়েছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা মানুষের শ্যাডো।
মানুষের শ্যাডো, এটা কোন জায়গায় দেখলেন? ঘরে
বাঁদিকে,
বাঁদিকে,
বাঁদিকে।
আচ্ছা,
হেঁটে চলে গেল, একটা করিডোর আছে, করিডোরের দিকে। তারপরে আমি জিনিসটাকে আর দেখলাম না। তো আমি জিনিসটা দেখার পরে আমি ভাবলাম যে এটা কি দেখলাম, কখনো এই ধরনের জিনিস আমি দেখি নাই। তো আমি সাথে সাথে আবার মানে অন্য পাশে শুয়ে পড়লাম,
রাইট,
শুয়ে তারপর আমি একটা স্মেল পেলাম, একটা সুন্দর একটা স্মেল পেলাম। তো আমি ভাবতেছি তখন যে জিনিসটা কি দেখলাম, সত্যি সত্যি দেখলাম নাকি এটা আমার মনে ভুল ছিল। পরে আমি জাজ করলাম যে না, এটা আমি সত্যি সত্যি দেখছি।
আচ্ছা,
তো তখন মাথায় চিন্তা আসছে যে হ্যাঁ, এটা কি আমি ভূতে ফেমে এখনই বলবো নাকি।
আচ্ছা,
মোবাইলটা বের করে আমি চাইলাম যে এটা শেয়ার করি, কিন্তু তখন আমার কাছে আপনাদের ইয়েটা ছিল না,
আমাদের যেখানে মানে অ্যাড্রেসটা ছিল না বা হচ্ছে এসএমএস যে নাম্বারে পাঠাতে হবে সেই নাম্বারটা ছিল না।
তো আমি পরে আর তখন এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে লাইটটা জ্বালালাম, চেক করলাম যে কি অ্যাকচুয়ালি কিছু কেউ আছে নাকি ঘরের ভিতরে, পরে দেখলাম কেউ নাই। তো এরপরে আমি আর ওটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, আমি পরে আমার লাইটটাইট বাইরের লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপরে আমি ঢাকায় যখন ফেরত আসি,
তারপরে একটা ঘটনা আছে, তার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, যারা আমাদের এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। স্টেট ইনটু রেডিও ফুর্তি এবং এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOET SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আচ্ছা আমরা চলে যাই ঢাকার ঘটনায়, মানে এটা তো মোটামুটি ওই ঘটনার পরপরই ঘটনাটা ঘটেছিল, দুই সপ্তাহ পরে। ওকে,
তো দুই সপ্তাহ পরে আমরা ঢাকা থেকে, তো আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের দুটো পিচি আছে, ছোটটা আমাদের সাথে থাকে, তো রাতে
কথা বলতে পারে।
একদিন রাতে এরকম আমি জাস্ট ঘুমিয়ে যাবো অবস্থা, পিচিটা আগেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আমার ওয়াইফ সেও ঘুমাতে আসবে, সে এসে শোলো, তখন রাত দেড়টা কিংবা দুইটা বাজে। তো সে খুব টায়ার্ড ছিল, স্বভাবতই সে ঘুমিয়ে পড়লো, আমি তখনও ঘুমাইনি। তো হঠাৎ করে আমি দেখলাম এরকম একটা শ্যাডোর মতো হেঁটে চলে আসলো। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা বাদিক থেকে এসে সে আমার বাচ্চাটাকে ধরবে। তো আমার মনে হইতে হতেই সাথে সাথে বাচ্চাটা জেগে উঠলো, উঠে সে আর কান্নাকাটি শুরু করছে, সে আর কান্নাকাটি থামছে না আর বলছে কানে ব্যথা।
ব্যথা কানে বলছে না, দেখাচ্ছে আর কি এখানে ব্যথা।
তো আমি তার কানটা চেক করলাম, দেখলাম কোনো কিছু নেই।
তারপরে
সে তার কান্না থামছে না, তো তাকে প্যারাসিটামল দেওয়া হলো, তারপর তার ব্যথা কমলো না। তারপর সে দেখলাম যে ঘরে থাকতে যাচ্ছে না, সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, দরজা খুলে ওই যে কাজের মেয়েটের কাছে সে থাকে তার রুমের দিকে সে চলে যেতে চাচ্ছে।
আচ্ছা,
কোনোভাবে তাকে টেনে আনা যাচ্ছে না, সে রুমের মধ্যে
থাকবে।
আচ্ছা,
তো জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লাগলো। আমি তখন আমার ওয়াইফকে জিনিসটা আমি শেয়ার করিনি,
আপনি তখন যে দেখতে পাচ্ছেন বা
সারা রাত বসা সেদিন তাকে ওই ঘরে রাখতেও পারিনি।
আচ্ছা,
তখন সে আর ঘুমালো না।
মানে এই যে আপনি যেভাবে বলছেন, আপনিও কি ঠিক সেইভাবেই জিনিসটা দেখেছিলেন? মানে
আমি দেখিনি, ও আমাকে
দেখেছে। না না, আপনি ওই শ্যাডোটা হয়তো দেখেন না, কিন্তু বাচ্চা যা যা করেছে সেটা আপনি
ওকে নিয়ে আমি পুরা মানে খুব সেদিন আমরা দুজনই মানে খুব টেনশন টেন্স সবকিছু। আবার পরের দিন আমার এক্সাম ছিল একটা, সবকিছু মিলায় একটা মানে খুব ঝামেলার
ঝামেলার একটা রাত গেছে সেদিন।
সে আর সে সারা রাত ঘুমালো না,
একদম বসার।
তখন প্রায় এরকম চলতেছে চলতেছে পরে ভোর হয়ে গেছে, তখন সে তার মাটাকে নিয়ে গেল পাশের ঘরে।
আচ্ছা,
পাশের ঘরে গেল, পাশের ঘরে যাওয়ার পরে সে শান্ত হলো আর কি, তার কান্না থামলো।
মানে পাশের ঘরে নিয়ে যাওয়ার পরে কিন্তু সে থামছে,
থেমে গেছে তখন একদম পুরোপুরি,
মানে সে ঘরে থাকতে চাচ্ছিল না আর কি কোনোভাবে। ওখানে পরে সে ঘুমিয়ে গেছিল।
আচ্ছা,
এই ঘটনাটা পরে আমি আমার বাইফের সাথে তিন চার দিন পরে আমি শেয়ার করি যে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখছিলাম, তারপরে এই ঘটনাটা ঘটছে।
একেবারে এক্সপ্লেনেশন নাই, এবং আপনি একবার দেখেছেন আপনার যেটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ম্যামনসিং একবার দেখলেন সেটা। আচ্ছা, সেই শ্যাডোটার সাথে এই শ্যাডোটার কোন মিল ছিল নাকি?
হ্যাঁ, দুটাই কালো ছিল, তবে ঢাকা যেটা দেখছি সেটা আমি মানে ঠিক কনফিগার করতে পারবো না, এটা কি মানে মাথাটা আমি দেখিনি আর কি।
আচ্ছা,
ঠিক আছে। আর ওখানে যেটা দেখছি আগে ওটা একটা মানুষের ফিগারের মতো ছিল।
আমি একটা কথা বলি, ও কিন্তু আমার বাচ্চাটা কিন্তু মাঝে মানে এই ঘটনার আগে দুই তিনবার মাঝে মধ্যে এরকম খুব জিদ করে কান্না শুরু করত এবং সে ঘরে স্টে করতে চেত না, আমি ওকে পাশের ঘরে নিয়ে ঘুমাতাম।
ঠিক এই ঠিক রাতের বেলা যা হয়েছিল সেরকমই
এই টাইপের, রাত দেড়টা দুটার দিকেই ঠিক হবে।
এবং আপনারা যেহেতু দুজনে ডাক্তার, আপনারা জানেন যে এটা কোনো আসলে ওই যে কোনো কারণে হয়তো মানে
আমরা ভাবতাম হয়তো পেটে ব্যথা করছে,
এক্স্যাক্টলি যে পেটে ব্যথা বা এরকম কোথাও হয়তো পেইন সহ্য করতে না পেরে কান্নাকাটি করছে এরকম কিছু নিশ্চয়ই ছিল না।
না এরকম ছিল না কিছু,
এরকম সাডেনলি
হঠাৎ।
বাচ্চাটা কি এমনিতে এরকম কাঁদে মানে অকারণে কি কাঁদে?
না হ্যাঁ কাঁদতে পারে অনেকের সমস্যা, কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে
এরকম ছিল না আগে। আচ্ছা এছাড়াও তো আরো ঘটনা আছে বোধ হয়।
ঘটনা আছে তো সেটা আমার না হয়তো আমার মানে ফ্যামিলির কারো আর কি।
আচ্ছা ওকে তাহলে আমরা শুনি আপনার, আপনি আপনি বলেন। হ্যাঁ প্লিজ।
আচ্ছা এরপরে কয়েকদিন পরে আমি যে বললাম যে আমার হ্যালুসিনেশন হতে পারে, আমি এরকম দেখলাম যে এরকম সিলিং থেকে একটা কালো শ্যাডোর মতো পড়লো, তারপরে আমার টেবিল ল্যাম্পটা অটোমেটিক বেড়ে গেল আর কি, ডিমান্ডটা ছিল অটোমেটিক। এটা আমার ভুল হতে পারে বাট আমি দেখেছি, এটুকু মনে আছে। আর আর আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলি, তখন আমি ময়মনসিং ছিলাম, তখন ময়মনসিং ঈদের কোরবানি ঈদের পরের দিন সবসময় আমি পাবনায় আমার বাবার বাসা পাবনাতে, ময়মনসিং থেকে পাবনায় গেলাম। তো ওই দিন রাত্রের একটা ঘটনা, আমার আমাদের বাসাটা অনেক বড়, মানে একটা রুম থেকে একটা রুমের ডিস্টেন্স অনেক বড় এবং মানে অনেকখানি এক মানে কোনো কিছু হলে আর কোনো কিছু বুঝতে পারা যাবে না,
একটা প্রান্তে যদি কিছু হয় তাহলে অন্য প্রান্তের মানুষের কোনো খবর থাকে
না এরকম। তো আমরা সবাই গল্প টল্প করে চারটা রুমে গিয়েছি, তারপরে ও ঘুমিয়ে গেছে, আমি হাত মুখ ধুচ্ছি, এই সময় দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, তখন আমার বোন আর একটা রুমে থাকে আর কি পিছনে, তো এসে আমাকে ডাকছে, সোমাপ্পু সোমাপ্পু দরজা খোলো, টোকা দিচ্ছে।
আচ্ছা
তো আমি তাড়াতাড়ি করে দরজা খুলে গেলাম, দরজা যখন খুললাম দেখি যে পুরো করিডোর অন্ধকার, কারণ আব্বা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, এবং আমি যেয়ে দেখলাম যে ও বাথরুমে, এবং ও বাথরুম থেকে মানে বাথরুমে ঢুকলে এক ঘন্টার আগে বের হয় না। তো অনেকক্ষণ পরে ও বের হয়ে বলে কি ব্যাপার তুমি এখানে কেন? তো আমি বললাম যে তুমি তো আমাকে ডাকছো, বলে কি না আমি ডাকিনি। তো ওই দিন আমি সত্যি ভয় পেয়েছিলাম, মানে
মানুষটা আসলে এখানে আসেনি, তারপরে দরজায় টোকা শুনলেন কিভাবে আর সেই মানুষটি ডাকলো কিভাবে,
এটা আমার কাছে খুব অবাক লাগে।
মানে এটা মোটামুটি আপনি নিশ্চিত যে তখন আসলে অন্য কোন কারণে না হয়তো আপনি একদম মানে ঠিক ঠিক শুনেছিলেন?
একদম ঠিক শুন, মানে এটা আমার কাছে মানে এটার আমি কোন এক্সপ্লেনেশন খুঁজে পাইনি।
মানে আগেটা যেরকম মনে হচ্ছিল যে হ্যালোসিনেট করতে পারেন বা হতেও পারে,
এটা এটা হচ্ছে কোনো আমি
রিজন নাই, এরকম হওয়ার কোনো কারণ নাই।
ময়মনসিং এর বাসার ওটা তুমি বলো।
আমরা যখন ওখানে থাকতাম তখন প্রায় আমরা বলতাম যে রাতে একটা দেড়টার দিকে দরজা টোকা হয়, টোকা পড়ে।
আচ্ছা
পরে দরজা খুলে দেখি কেউ নাই,
কোন বিড়াল টিড়ালও
এরকম। ও একদিন বলছে আমি বিশ্বাস করি নাই, আমি একদিন শুনছি, আমিও
মানে প্রথমটা আপনি বুঝেছেন?
হ্যাঁ প্রথমে আমি বুঝেছি,
তারপরে আমি একদিন শুনছি, আমিও ঠিক বিশ্বাস করি না যে কি এটা কি হয়তো আমি কোন অবস্থা হবে। তারপরে যেদিন একদিন আমরা শুনলাম দুজনে একসাথে,
আচ্ছা
সেটা ছিল রিয়েলি ভয়ঙ্কর।
আচ্ছা
দরজায় টুকা দিলে যেরকম আওয়াজ হয়
ঠিক এরকম একটা আওয়াজ
হলো।
আচ্ছা
দুজনেই শুনলাম,
দরজা খুলে চেক করলো।
এবং মানে প্রথমে আপনি শুনেছেন না? প্রথমে আপনি
দুজন
একই জিনিস, এটা তো ভুল হতে পারে
না, এবং আপনার কান তো
রাইট, মানে দুজনের কান ভুল হতে পারে না, এবং আপনার সঙ্গে সঙ্গে কি দরজা খুলেছেন?
হ্যাঁ সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি মানে
কিছু নাই, এবং ওইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই কারো চলে যাওয়া সম্ভব না বা উধাও হয়ে যেতে পারে না,
গ্রিল দেওয়া
বাইরে
তালা দেওয়া থাকে।
আর আমাদের ঘরটা যেখানে ওই ঘরটা আগে ওখানে একটা টিনের ঘর ছিল, তো সেই টিনের ঘরে একজন ভাড়াটিয়ে থাকতেন, তো ওনারা বলতেন যে রাতের বেলায় এরকম টিনের মধ্যে টিন তো লাঠি দিয়ে টান দিয়ে নিয়ে গেলে যেরকম আওয়াজ হয়
এটা কার 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 করে আওয়াজ হবে,
সেই আওয়াজটা ওনারা পেতেন প্রায়।
এটা মাঝে মাঝে হতো, কিন্তু কে করতো কেউ জানতো না।
আর ঢিলের শব্দ পাওয়া যেত
ওদের বাসায়। আমার শ্বশুর বাড়িটা কিন্তু একটা জমিদার বাড়ি আর কি ছিল।
আচ্ছা, তাহলে তো ওইখানে আসলে কেউ যে ঢিলের শব্দ বলছেন বা টোকা এই ধরনের কোন মানে মানে কেউ যদি ইয়ারকি ফাজলামও করে এমনি তো আসা সম্ভব না বলছেন, সম্ভব না মানে সেটা উচিত মানে সেটা কেউ করতে চাইবেও না নিশ্চয়ই এরকম একটা বাসায়।
বড় বোনরাও এরকম বলতেন
মানে এই বাসাতে কি আগে থেকেই সমস্যা ছিল তাহলে?
না, ছোটখাটো সমস্যা মানে কারো ক্ষতি করত না, কিন্তু ওই মাঝে মধ্যে এরকম শব্দ শোনা যেত।
আচ্ছা, এবং এটা আপনারা মানে আপনিও শুনেছেন, আপনি তো সেই বাড়ির বউ, তারপর আপনি যাওয়ার পরে আপনিও এক্সপিরিয়েন্স করেছেন সেটা। সো এই তো ঘটনা, রাইট? তো এটা ছিল ঘটনা এবং আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আছে ঘটনা কোনো?
আমার একটা খুব মানে এটা স্যাড, তারপর আমি মানে এটা আসলে ঘটনা ঠিক ভূতের কোনো ইয়ে না। আমি বলেছি আমার বোন গত বছর মারা গেছে, তো ও ছিল কলকাতার অ্যাপোলো হসপিটালে ভর্তি, তো ওর অবস্থা খুব খারাপ ছিল আমি জানতাম। আমি আর আব্বা সারা রাত, আমি আর আমার আব্বা ছিলাম ওই হসপিটালে, সারা রাতি বসে থাকতাম আমরা মোটামুটি। তো ও মারা যাওয়ার দিন রাত্রেবেলা আমি আর আমি আব্বাকে বলি যে চলো আজকে আমরা গেস্ট হাউসে ফিরে যাই, কারণ মানে সকালে তাহলে চলে আসব। আমরা জানতাম না যে তখন ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি গেস্ট হাউসে গেলাম, জাস্ট গোসল করে আমি জাস্ট ঘুমালাম। ঘুমের মধ্যে আমি দেখছি যে ডক্টর বলছে যে ওর ব্লাড ভমিটিং হচ্ছে,
ঘুমের মধ্যে দেখছি,
ঘুমের মধ্যে আমি দেখছি এবং খুব ডিপ স্লিপে। এবং সাথে সাথে ফোন আসলো হসপিটাল থেকে এবং ডক্টর বলল যে আপনি অমুকের বাড়ির লোক বলছেন? আমি বললাম যে হ্যাঁ। বলল যে আপনার বোনের ব্লাড ভমিটিং হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এই জিনিসগুলো আমি এখনো মিলাতে পারি না। এবং আমার বোন যে রুমটাতে মারা গিয়েছে সিসিইউতে, এটা আমি ওকে বললাম যে আমি এই স্বপ্নটা অন্তত মরে যাওয়ার 15-16 দিন আগে আমি দেখেছিলাম। এই জিনিসগুলো আমি আসলে মানে
কোন এরকম
হয় বা কি কারোর সাথে শেয়ারও করিনি, আমি মার সাথে শুধু শেয়ার করেছিলাম।
না, আমি যেটা আমার যেটা মনে হয় যে মানুষের আসলে ক্ষমতা অনেক এবং মানুষ যদি চায় তাহলে হয়তো মানে এই ধরনের জিনিসগুলো মানে মানুষের এই এই ধরনের পাওয়ার কিছু পাওয়ার মনে হয় মানুষের আছে যেটা থেকে মানুষ আগে অনেক কিছু টের পেতে পারে। আসলে আমরা অতটা মানে ডিপে হয়তো যেতে পারি না কখনো, চিন্তাটা হয়তো আমাদের ওই জায়গায় নিয়ে যেতে পারি না, বাট হয়তো এবং
ইচ্ছা করলে বোধহয় পারা যেতে পারে কিন্তু আমরা করি না আর কি।
মানে হয়তো এরকম হয়েছে যে আপনি স্বপ্নটাও দেখেছেন রিংয়ের শব্দ শোনার ওই মাঝখানের সময়টাতে, হয়তো প্রথম রিংটা ধরেননি কিন্তু সেকেন্ড রিংটাতে ঘুম ভাঙার আগে ওই মাঝখানে হয়তো স্বপ্নটা দেখেছেন এবং তার মাঝখানে আপনি মেসেজটা পেয়ে গেছেন। খুবই আজব,
এটা আমার কাছে আসলে আজব মানে
অদ্ভুত মানে আসলে আসলে এটা 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 কিভাবে এক্সপ্লেইন করা যাবে আমি জানি না, বাট এরকম ঘটনা ঘটে। এবং অনেক থ্যাঙ্কস আসার জন্য, আসলে অনেক কষ্ট করে আপনারা এসেছেন দুইজনে, অনেক ব্যস্ত মানুষ, কালকে নিশ্চয়ই কাজ আছে, তারপরে ওইখানে এসেছেন এবং আমরা আপনাদেরকে আর লেট করাবো না। আমরা ছোট্টখাটো একটা ব্রেক নিয়ে নিব, ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে থাকুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। জিকো লিখেছেন যে আজকে আমি আর আমার দুজন ফ্রেন্ড ভূত FM এনজয় করছি, ভূত FM শুনছেন এবং অনেক ভয় করছে তাদের, ভয় করলে আসলে আমরা সফল মানে বলতে খুব খারাপ লাগে তারপরে বলতে হয়। নাজমুল আমাদের SMS করেছেন এবং তিনি এবং মুন্না তারা তারা আমাদের সাথে নতুন জয়েন করেছেন। এছাড়াও শিপলু সিলেট থেকে প্লিজ রিড মাই SMS এটা এটা বলেছেন। এছাড়াও শামীম রেজা তন্ময় অরূপ তারপরে হচ্ছে হোসেন এরা সবাই শুনছেন আমাদের সঙ্গে আছেন এরা সবাই। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সালমান চিটাগং থেকে সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন, নামটা লেখেননি। আমাদের সাথে আছেন আব্রাম বরিশাল থেকে, অনেক আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন মাইন্ড ব্লোয়িং ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করছি যে আরো ঘটনা আছে এবং সেগুলো আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বিগ ভূত আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন এবং এছাড়াও SMS করেছেন অমি উত্তরা থেকে, তুহিন সিলেট থেকে, এছাড়াও আরো অনেক SMS আছে, সেই SMS গুলো একে একে আমরা পড়ার চেষ্টা করব। আর সেই সাথে আরো একবার আপনাদের জনকে থ্যাংকস জানাচ্ছি এবং খুবই অদ্ভুত ব্যাপার যে দুজনেই আপনার তারা একেবারেই একটা প্রফেশনে আছেন যেটার সাথে সায়েন্স খুব বেশি ভাবে রিলেটেড, তারপরে এরকম ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটেছে, এবং আপনারা নিশ্চয়ই জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত প্যারানর্মাল না মনে হবে ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই ওটাকে অন্য কোনো ভাবে এক্সপ্লেইন করার চেষ্টা
করবেন। আসলে কোনো এক্সপ্লেনেশন,
কোনো এক্সপ্লেনেশন নাই,
আমি অনেক বই পড়ি বাট আসলে কোনো
এক্সপ্লেনেশন পাওয়া যায়
না।
সো থ্যাংক ইউ,
থ্যাংক ইউ।
এই ছিল আমাদের এই দুজনের সাথে কথাবার্তা, যাই হোক আমরা একটু পরে ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল্লা, চলছে ভূত FM, এবং আমার সঙ্গে রয়েছেন মাসুম, আর সেই সঙ্গে রয়েছেন আপনারা অনেক 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 আমাদের প্রিয় মানুষ যারা আমাদের সঙ্গে একসঙ্গে আছেন, যারা ভূত FM কে ভালোবাসেন, এবং যারা আমাদেরকে ইমেল পাঠাতে চান তাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @ রেডিও ফুর্তি ডট FM। আমি স্পেলিংটা বলি, BHOOTFM @ রেডিও RADIOFOORTI ফুর্তি ডট FM। এখানে আপনারা ইমেল করতে পারেন, এবং অবশ্যই ইমেলের সঙ্গে নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা দিবেন। দয়া করে এমন ফোন নাম্বার দিবেন না যে ফোন নাম্বারটাতে কখনোই আপনাকে পাওয়া সম্ভব না। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা আপনার ঘটনাটি, বা আপনার ঘটনাটি আপনি চান কিনা যে আমরা পড়ে শোনাই, সেটা অবশ্যই একটু যদি আপনি ইমেইলের মধ্যে লিখে দেন তাহলে খুব সুবিধা হয়। এবং সেই সাথে আরও একটা ঘটনা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই রেকর্ডেড ফাইল আমাদের পাঠাতে পারেন, সাউন্ড ফাইল পাঠাতে পারেন, মানে একটু কোয়ালিটিটা একটু বেটার হতে হবে, কোয়ালিটির মানে নয়েজ টয়েজ না থাকলে আমরা সেটাও চালিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এবং কোন মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই, আপনারা জাস্ট র আপনাদের ভয়েসটাই আমাদেরকে ইমেইল করতে পারেন। বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করছেন, এবং অনেকেই SMS না, অনেকে ইমেইল করছেন দেশের বাইরে থেকে, যারা আমাদের সঙ্গে এটা শোনেন রেগুলার, কেউ হয়তো রেকর্ডেড শোনেন, কেউ হয়তো মানে একদম জাস্ট আমাদের সঙ্গে থেকে দেশে এসেছেন এখন শুনছেন, এরকম অনেকেই আছেন। তো তাদেরকে আমি অবশ্যই একটা ঘটনাই বলবো, একটা কথাই বলবো যে অবশ্যই 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 আপনি দেশের বাইরে থাকলেও আমাদেরকে ইমেইল করলে আমরা সেটা পেয়ে যাব। আমাদের সাথে এরকমই একজন আরো একজন ঘটনা শেয়ার করতে চান, আর তিনি হচ্ছেন, তিনি আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, হাই ভাইয়া, আমার নাম বাবু, আমার বাড়ি ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি এলাকায়, বর্তমানে আমি ফ্রান্সে আছি, আমার মোবাইল নাম্বার, মানে ফ্রান্সের একটা নাম্বার তিনি দিয়েছেন, রিসেন্টলি দেশে এসে তোমাদের শো শোনা শুরু করেছি, আমি আমার লাইফের একটা রিয়েল ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা 2002 সালে আমার দাদার বাড়ি, আমার দাদা বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি ইউনিয়নে, আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে একটা ব্রিজ আছে, এবং ওই গ্রামের মানুষ সেটাকে খারাপ ব্রিজ বলে। তাদের বক্তব্য হল যে সন্ধ্যার পর নাকি ওই ব্রিজ দিয়ে বা এর আশেপাশে দিয়ে কেউ একা চলাফেরা করে না, অনেকেই নাকি ওই ব্রিজ নিয়ে অনেক ভূতুরে ঘটনা জানে। আমি যখন HSC এক্সাম শেষ করলাম তখন প্ল্যান করি যে আমাদের গ্রামে গিয়ে ঘটনাটা কি তা বের করব। বড় চাচাকে ফোন দিয়ে বললাম যে আমি আমার দুইজন ফ্রেন্ড নিয়ে গ্রামে আসছি। আমরা যেদিন রওনা হলাম সেদিন গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। মজার ব্যাপার হলো আমরা যখন ওই ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা ভ্যান গাড়িতে যাচ্ছিলাম, এবং আমরা স্পষ্ট দেখলাম যে যেই খালটার ওপর দিয়ে ব্রিজটা তার ওপর অপর পাশে পাঁচটা কালো কুকুর, একই রকম দেখতে, একইভাবে সারিবদ্ধভাবে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তেমন অবাক হলাম না, ভাবলাম গ্রামের কুকুর হবে। বাট যখন ব্রিজ পার হয়ে কুকুরগুলির ঠিক কাছাকাছি চলে আসলাম তখন হঠাৎ দেখলাম আমাদের ভ্যানের চালক ভ্যান থামিয়ে দিল আর বলল এগুলো কোনো ভালো কুকুর না বা গ্রামের কুকুর না, গ্রামের হলে তিনি চিনতেন। আমরা ঘাবড়ে গেলাম। আরো বেশি ভয় পেলাম যখন দেখলাম যে আমাদের ভ্যান চালক দুই তিনটা ঢিল হাতে নিয়ে ওই কুকুরগুলোর গায়ে মারলেন, গায়ে ছুড়লেন। দেখলাম ঢিলগুলো দুইটা কুকুরের গায়ে লাগার পর ওগুলো নড়ল না, সবগুলো যেভাবে ছিল ওভাবেই বসে রইল। এটা দেখে আমরা শিওর হলাম যে এগুলো মানে অ্যাবনর্মাল কিছু। আমার এক ফ্রেন্ড ওর ডিজিটাল ক্যামেরা বের করে কুকুরগুলোর অনেকগুলো ছবি তুলল, এবং ওই সময় দেখলাম যে ভ্যানওয়ালা একটা বড় লাঠি নিয়ে কুকুরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও ভ্যান থেকে নেমে তার সাথে এগোনোর প্ল্যান করছিলাম, বাট আমাদের অবাক করে দিয়ে হঠাৎ কুকুরগুলো আমাদের দিকে এগোতে থাকল। এবার আমরা আর না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমার এক ফ্রেন্ড দোয়া পড়ে ফু দেওয়ার পর দেখলাম কুকুরগুলো রাস্তা থেকে নেমে সরে দাঁড়ালো। আমরা দেখলাম অন্ধকারে আর কুকুরগুলোকে দেখলাম না। আমরা আবার বাড়ির দিকে স্টার্ট করলাম, মানে যাওয়া শুরু করলাম, এবং বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কুকুরগুলো আমাদের পেছন পেছন আসছে। আমরা ভ্যানওয়ালাকে জোরে চালাতে বললাম। বাড়ির কাছাকাছি গিয়ে দেখলাম কুকুরগুলো পেছনে নেই। বাড়ি পৌঁছে আমি ঘটনাটা আমার চাচাকে বললাম। উনি বললেন ওগুলো ভালো কিছু ছিল না, ভ্যানওয়ালার বাসা ছিল, ভ্যানওয়ালাটার বাসা ছিল আমার দাদার বাড়ির কয়েকটা বাড়ি পরে। উনি আমাদের নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। আমরা রাতে খেয়ে শুয়ে পড়ার পর হঠাৎ রাত দুইটার দিকে টের পেলাম আমরা যে ঘরটায় শুয়েছিলাম ওইটা টিনের চালে অনবরত কেউ ঢিল ছুটছে। আমাদের সবার ঘুম ভেঙে গেল এবং আমরা ঘর থেকে ঘরের টিনে, আচ্ছা ঘরটা টিনের ছিল এবং দরজায় একটা ফুটো ছিল বলে আমরা আর চাচা, আমার চাচা ওই ফুটো দিয়ে দেখলাম যে বাড়ির উঠোনে পাঁচটা খাটিয়াতে পাঁচটা কাফনের কাপড় পরা লাশ বসে আছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গলা ফাটিয়ে পাশাপাশি বাড়ির লোকদের ডাকতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন বাড়ির লোক থেকে লোকজন বেরিয়ে আসলো। হঠাৎ আমরা দেখলাম উঠানে কোনো লাশ নেই। ওই সময় দেখা গেল পাঁচটা কুকুর উঠানে বসে আছে, এবং লোকজন বাড়ির উঠানের কাছাকাছি যখন আসলো তখন হঠাৎ কুকুরগুলো উধাও হয়ে যায়। পাশের বাড়ির লোকজন উঠানে আসার পর আমরা ঘটনাটাকে, আমরা ঘর থেকে বের হই। ওই সময় ঘড়িতে বাজে 3:15, আমরা আর না ঘুমিয়ে ওই উঠানে বসে সবাই পাহারা দেওয়ার ডিসিশন নিলাম। আমরা গল্প করছিলাম, কিছুক্ষণ পর হঠাৎ খবর আসলো যে আমাদের ভ্যান চালক, আমাদের যে ভ্যান চালক ছিল যে আমাদের নামিয়ে দিয়ে গেছিল, সে মারা গেছে, সে মারা গেছে। অথচ সে যুবক বয়সের ছিল আর সে পুরো সুস্থ ছিল। আমরা সবাই মিলে ওই টাইমেই তার বাড়ি গেলাম। গিয়ে আমরা অবাক হয়ে তার ওয়াইফের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলাম। ভ্যানওয়ালা নাকি অনেক রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন তিনি ঘরে ফিরছিলেন না, তখন তার ওয়াইফ ঘর থেকে বের হয়ে দেখলেন তার দরজার পাশেই ভ্যানওয়ালা মাটিতে পড়ে আছে। আর তার বডি থেকে কিছু দূরে আমরা যেমন দেখছিলাম তেমনই তার বর্ণনা অনুযায়ী পাঁচটা কুকুর দূরে বসেছিল এবং ভ্যানওয়ালার বডিটার দিকে তাকিয়ে আছে। তবে উনি ভয় পাননি, উনিও ভেবেছিলেন এগুলো গ্রামেরই কুকুর হয়তো। উনি ভ্যানওয়ালার দিকে তাকিয়ে দেখলেন তার বুকে নখের আচরের দাগ। তিনি ভ্যানওয়ালাকে গা ঝাঁকি দিয়ে ডাকতে লাগলেন। হঠাৎ খেয়াল করলেন যে তার স্বামী নিঃশ্বাস নিচ্ছে না এবং তিনি মারা গেছেন। এরপর তার চিল্লাচিল্লিতে মানুষজন আসে। আমরা ওইখানে মানুষজন ভ্যানওয়ালার গায়ের আচর দেখে শিওর হই যে ওইগুলো মাস্ট কুকুরগুলোর পায়ের নখের দাগ। ওইদিন ফজরের নামাজের পর ভ্যানওয়ালার লাশ দাফন করেই আমরা শহরে ব্যাক করি। গ্রামের ব্রিজটা এখনো আছে আর তাকে জড়িয়ে অনেক ঘটনাও শোনা যায়। সবচেয়ে আজব ব্যাপার হল এত বছর পরেও ওই কুকুরগুলো এখনো মাঝে মাঝে আমরা দেখি। যদি কখনো ওই ঘটনা নিয়ে আলোচনা করি, তিনি যখন এই ঘটনা মানে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা করেন, তখন এই কুকুরগুলো তিনি আবার দেখতে পান। আর তারপরে আবার তিনি বলছেন, আর আমার ওই দুই বন্ধু এরা এদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। ওরাও যদি কখনো এই ঘটনা নিয়ে কারো সাথে আলোচনা করে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারাও কুকুর দেখতে পাচ্ছেন। এবং তিনি বারবার করে বলেছেন যে আমি গত দুই জুলাই ফ্রান্সে ব্যাক করেছি। খুব ইচ্ছা ছিল যে ফ্রান্সে ব্যাক করার আগে আমি স্টুডিওতে যারা শ্রোতা আছেন তাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব, এবং আপনি চাইলে আমার বাকি দুই ফ্রেন্ডকে আপনাদের স্টুডিওতে নিয়ে যেতে পারেন। ডাকতে পারেন, ইচ্ছা করলে আপনি গ্রামে গিয়ে খবর নিতে পারেন যে এই ঘটনা সত্য কিনা, এই সব ঘটনার সত্যতা সম্পর্কে যদি আপনি কোনো প্রমাণ পেতে চান। না, আমার প্রমাণের দরকার নেই, এবং আমি এটা আমি আসলে এখানে এই জন্য বসি নাই যে আপনি যে ঘটনাটা লিখেছেন সেটা সত্যি না মিথ্যা এই বিশ্লেষণ করতে আসলে বসি নাই। আপনার ঘটনাটা আমাদের ভালো লেগেছে, সেটাই সবচাইতে বড় কথা। এবং পৃথিবীতে অনেক অদ্ভুত জিনিস ঘটে, অনেক অদ্ভুত ব্যাপার ঘটে, সবগুলোর ব্যাখ্যা আসলে আমাদের দেওয়া সম্ভব না। যাই হোক, শঙ্কর আমাদের লিখেছেন, ভাইয়া আমরা সাতক্ষীরা সিটি থেকে লিখছি এবং পাঁচজনই বন্ধু মিলে ভূত FM শুনছি, এবং যেমন ভয় লাগছে তেমন খুব ভালোও লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও শায়লা বলছেন যে ভৌতিক স্টিম আজকে অনুপস্থিত আছেন, নেক্সট উইকে ইনশাল্লাহ আসবেন। জয় আমাদের চিটাগং থেকে SMS করেছেন এবং বলছেন ডক্টর সোমা লাস্ট যে কথাটা বলেছেন ওইটা আমারও হয়, অর্থাৎ তিনি ওই যে আগে থেকে টের পেয়ে যান, এরকম কিন্তু অনেকেরই ঘটে। এবং তারা আমাকে যাবার সময় যে ঘটনাটা বলেছিলেন সেই ঘটনা আমি বলতে চাই। তারা যাওয়ার সময় বলেছিলেন যে তার যে বোনটি মারা গেছে সেই বোনটি মারা যাবার আগে নাকি তার মাকে স্বপ্নে বলে গেছিলেন একটা কথা, সেটা হচ্ছে মা যাই, মানে বিদায় নিয়েছিলেন আর কি, যে মা যাই এটা বলে তারপরে মানে মারা যাবার ঠিক আগে আগে তার মা এই স্বপ্নটা দেখেন। তুহিন লিখেছেন, ভাইয়া আমি ভূত FM এর একটি এপিসোডও মিস করিনি, কিন্তু অনেক SMS দিই বাট পড়া হয় না, এখন শুনছি ভয় পাচ্ছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। রুমেল, পলাশ, সাইমন সবাই সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে ভূত FM শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো অনেকেই যোগ দিয়েছেন। আসমা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন কুল ফার্মগেট থেকে, তিনি আমাদের সাথে SMS করেছেন, ভাইয়া আমার খুব ভয় করছে তাই লিখেছেন। দেলোয়ার লিখেছেন যে আমি মনোযোগ দিয়ে শুনছি, সে সময় জানা দিয়ে একটা বিড়াল আমার আচ্ছা তার গায়ের মানে সে পড়েছে আর কি, এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, তার মানে ভয় পেয়েছেন হঠাৎ করে। আকাশ এহসান তিনি মগবাজার থেকে আমাদের SMS করেছেন এবং তিনি আমাদের শো যে রেগুলার শুনেন সেটা জানিয়েছেন। এছাড়াও সাগো আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন রনি, এবং আমাদেরকে SMS করেছেন ইকবাল, এছাড়াও SMS করেছেন থ্রি ভ্যাম্পায়ার্স, আমাদের SMS করেছেন রাজন খুলনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জিয়ান, এছাড়াও দীপ চিটাগং থেকে SMS করেছেন, রায়হান SMS করেছেন, শারিখা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও SMS করেছেন তাবরিজ এবং মিঠুন সহ আরো অনেকে যারা SMS করতে চাচ্ছেন এখনো, তাদেরকে অথচ নিয়ম জানে না, তাদেরকে নিয়মটি বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বার।
This track was downloaded from FusionBD.com.
আমরা আবারও ঘটনায় চলে যাব। আমরা প্রথমেই আমরা আসলে জিন্নার ঘটনায় ছিলাম এবং জিন্নার ঘটনাতে আমরা আবারও ফিরে যাচ্ছি। জিন্না, আপনার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা প্লিজ আমাদের একটু বলবেন।
জি ভাইয়া, এটা আমার নিজের লাইফের ঘটনা, আমি নিজে এটাতে মানে আমার নিজের দেখা। তো আগেই বলছে যে আমার বাসা ঠাকুরগাঁয়ে, তো এটা সম্ভবত 98 কি 99 সালের কথা। তো তখন আমি স্কুলে পড়ি, তো স্কুলে আর ওই সময় ঠাকুরগাঁতে এমনি আমাদের নর্মাল যে ট্রাডিশন সেটা হলো যে শীতকালে এবং হলো বর্ষার সময় লোকজন বের হয় কম বাসা থেকে,
আচ্ছা,
ঠান্ডার জন্য এবং বর্ষাতে খুব মানে স্যাঁতসেঁতে ভাব, এই জন্য বের হয় কম। আর ওই সময়তে লোকজনও বেশ কম, 98-99 সালের দিকে বেশ কম লোকজন। তো আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে রাস্তায় বের হই হাঁটতে, তো আমার বাসা থেকে রাস্তা খুব বেশি দূরে না, আমার বাসার পরে একটু ফাঁকা জায়গা, তারপর একটা মসজিদ, তারপর আবার ফাঁকা জায়গা, তারপর একটা বড় শিমুল গাছ, তারপর নিচ দিয়েই হলো রাস্তা। তো রাস্তার পাশে হলো একটা ক্যানেল, এটা বর্ষার পানি পাস হয়, আর তার পাশে হলো ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ, তো কলেজের বড় বড় মাঠ পাশেই। আর এই কলেজে এই রাস্তা থেকে কলেজের মাঠের সংযোগের জন্য তিনটা কালভার্ট আছে, তো কালভার্ট গুলোর নিচ দিয়ে আমরা বলি রিং, যেটা চুঙ্গিও বলি আমরা, ওই রিং আছে পানি পাস হওয়ার জন্য। তো এই রিং এর মধ্যে দিয়ে যখন পানিগুলো পাস হয় তখন এলাকার কিছু আমাদের বড় ভাই আছেন যারা ওই মানে চুঙ্গিগুলোর মধ্যে বা রিং গুলোর মধ্যে কাঁচ বা অন্য কিছুতে বাধা দেয়, তাহলে পানিটা ফেটে উঠে এবং পরবর্তীতে পানি উপর দিয়ে যাওয়ার সময় ওখানে জাল রাখে এবং মাছ ধরে আর কি তারা। তখন বর্ষাকাল আমার যতটুকু মনে পড়ে, তো আমার যতটুকু মনে পড়ছে তখন বর্ষাকাল এবং রাত সাড়ে দশটা, দশটা থেকে সাড়ে দশটা হবে, খুব বেশি না, কিন্তু লোকজন একেবারে নাই বললেই চলে। তো সেই সময় আমি মানে বিদ্যুৎ চলে গেছে, তো বাসা থেকে বের হচ্ছি, তো আমার আম্মা বললো যে রাত করে কোথায় যাচ্ছিস, তা আমি বললাম যে মানে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, তো আম্মা বললো থাক রাত করে আর যাওয়ার দরকার নেই, তা বললাম না একটু হাঁটি চলে আসবে এখানে। তো বের হয়ে যাচ্ছি, তো বাসা থেকে বের হওয়ার পরে যখন ওই মসজিদটা পার হয়ে গেলাম, তখন ওই ফাঁকা জায়গাটাতে আমি হঠাৎ কান্নার আওয়াজ পাচ্ছি নিজেই। আমার নর্মালি এর আগে কখনো এরকম মানে হয়নি, আমার বাস্তবে কখনো এরকম মানে আমি দেখিনি শুনিনি, তো এইবার শুনলাম কান্নার আওয়াজ।
আচ্ছা,
তো খুব ধীরে, তো আমি বুঝতে পারতেছি যে কোন একটা মহিলার কান্না, মাঝ বয়সী কোনো মহিলা হবে কানছে। তো আমি এদিক ওদিক তাকালাম, পিছনেও দেখলাম কোথাও নাই কিছু, তো আমি ভাবলাম যে এমনি মনে হয়
বা দূরের ভুল হয়,
হ্যাঁ মনের ভুল বা অন্য দূরে কোথাও হইতেও পারে, তো আমি আর ওটাকে মানে খুব বেশি গুরুত্ব না দিয়ে সামনে হাঁটতে থাকলাম। তো হাঁটতে যখন আমি ওই হাঁটতে হাঁটতে শিমুল গাছটার গোড়ায় গেলাম, তখন আমি আওয়াজটা আরো জোরালো পেলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশেই কেউ। তো আমি এদিক ওদিক খুব ভালো মতো খেয়াল করলাম কোথাও নাই, তো আমার কাছে কেন জানি মনে হলো যে গাছে কেউ আছে। তো আমি উপর দিকে
তাকালাম,
তো আমি যখন উপরের দিকে তাকাইলাম তখন মানে দেখতে পাচ্ছি যে একটা মহিলা সাদা ড্রেস পরা এবং পা দুইটা নিচে ঝুলানো এবং হলো মানে মাথার কাপড়টা ঘোমটা দেওয়া, তা না আমি মুখ দেখতে পাচ্ছি না, জাস্ট দেখতেছি উনি মানে বসে আছে ডালে এবং কানছে।
আচ্ছা,
তো আমি এটা দেখার পরে তো মানে ওই অবস্থাতে এত বেশি ভয় পাইলাম যে এখন আমি মানে ভাবতেছি কি আমি দৌড় দিয়ে বাসার দিকে যাবো নাকি আমি দৌড় দিয়ে সামনের দিকে যাবো, মানে ওই জায়গা তো দাঁড়ায় থাকা সম্ভবই না, মানে এত বেশি ভয় পাচ্ছি যে মানে আমার লোম টোম সবগুলো দাঁড়ায় গেছে মানে ভয়ে। তো আমি ভাবতেছি যে না এখন যদি আমি দৌড় দিই তাহলে ব্যাপারটা আমাকে অ্যাটাক করবে বা আমাকে দুর্বল ভেবে, তো আমি শুনছি যে এইসব জিনিস দেখলে দৌড়াইতে হয় না, খুব সাহসিকতার সাথে আস্তে আস্তে চলে আসতে হয়। আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে পিছনের দিকে না যেয়ে সামনের দিকে আগাই, যেহেতু আমাদের ওই যে বললাম যে কালভার্টের নিচ দিয়ে যে পানি পাস হয় ওই জায়গাতে আমাদের বড় ভাইরা মানে জাল পাচ্ছে মাছ মারার জন্য, তো আমি ভাবছি যে ওখানে নিশ্চয়ই কেউ আছে, তো আমি ওই পর্যন্ত গেলে তো কোনো মানুষের দেখা পাচ্ছি তাহলে তার আমার কোনো ভয়
নেই,
কোনো সমস্যা হচ্ছে না। তো আমি আর পিছনের দিকে না গিয়ে আমি সামনের দিকে গেলাম। তো যাই যেই ওই কালভারটার ওখানে গেলাম, কালভারটা থেকে দশ গজ দূরে আবার একটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ। তো আমি ওই কালভারটার উপরে গিয়েই আমি ডাক দিলাম, কারণ আমার ভয় লাগতেছে খুব, তো আমি আফজাল ভাই বলে ডাক দিছি, ওনার নাম
আফজাল।
হ্যাঁ, ওই আফজাল ভাইরাই জালটা পাচ্ছে এবং উনিই থাকে।
আচ্ছা,
তো ওনারা ওই মানে ব্রিজের নিচে যখন মানে মাছ মারে তখন ওনার দুইটা হাই বেঞ্চ আছে, তো বেঞ্চ দুইটার উপরে ওনারা বসে, দুইজন থাকে বা তিনজন থাকে, বেঞ্চের উপরে বসে মোমবাতি অথবা ল্যাম্প জ্বালানো থাকে।
আচ্ছা,
তো আমি আবার যাওয়ার সময় খেয়াল করলাম যে ভিতরে অন্ধকার, আমার মনে হইল যে আজকে মনে হয় নাই নাকি, তো ভয়ও পাচ্ছি, তো আমি এই জন্য দূর থেকে ডাক দিলাম আফজাল ভাই বলে। তো ভিতর থেকে রেসপন্স আসলো যে হ্যাঁ কে, তা আমি বললাম আমি জিন্না, তো বলছে যে ও আচ্ছা হ্যাঁ ভিতরে আয়। তা আমি বললাম যে ভাই আমি ভিতরে যাবো না, আপনি বাইরে আসেন, তো বলছে মাছ মারতেছি তুই ভিতরে আয়। তা আমি বললাম যে ঠিক আছে আমি উপরে বসি আপনি আসেন। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমার আরো বেশি ভয় লাগতেছে, কারণ এই পাশে শিমুল গাছটা পিছনে আমার বট গাছ, তা আমি ভাবতেছি এইগুলা ভয়ের চাম ভিতরে ঢুকেই থাকি ওনাদের সাথে, তাও একটু ভালো লাগবে। তা আমি এই মনে করে আমার ওই ব্রিজ যে ব্রিজটা আছে ব্রিজ মানে কালভারটা, কালভারটার পাশ দিয়ে নিচে নামবো। এই সময় আমার পিছন থেকে আমার ফুপু ডাকলো, আমার নিজের ফুপু, উনি আমাদের বাসাতেই থাকেন। তো আমাকে ফুপু বললো যে জিন্না শুন, তো আমি দাঁড়াইলাম পিছনে তাকায় দেখি যে আমার ফুপু আর আমার ফুপাতো বোন দাঁড়ায় আছেন। বললাম কি ব্যাপার, তো কই যাইস? তা আমি বললাম যে আমি ওই যে চুঙ্গির ভিতরে যাচ্ছি, ওরা ওই আফজাল ভাইরা মাছ মারতেছে, মাছ দেখতে যাচ্ছি। তো আমার ফুপু বললো যে থাক এখন দরকার নেই এত রাতে, চল বাসায় যাই। তা আমি বললাম যে বাসায় কারেন্ট টারেন্ট নাই, তো একটু দেখে যাচ্ছি দাঁড়াও একটু। তো আমার ফুপু কাছে আসলো, আসে আমার পিছনে দাঁড়াইলো, তো আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম।
আচ্ছা,
তো নামে তো পানি প্রায় এক কোমরের মতো পানি, তো আমি পানির ওখানে নেমে মানে পরনে যে কাপড় ছিল সেটা অনেকটা ভিজে গেল, তো তারপরে আমি উকি দিলাম ভিতরে, তো দেখি যে দুইজন লোকের ছায়া দেখা দেয় কিন্তু কোনো ল্যাম্প নাই, মানে মোমবাতি বা ল্যাম্প কোনোটাই নাই, তবে দুইজনের ছায়া দেখা যাচ্ছে।
আচ্ছা,
তখন আমি চিন্তা করলাম যে ভিতরে তো আছে, তা বললাম আফজাল ভাই বলছে হ্যাঁ আয় ভিতরে আয়। তা বললাম যে ল্যাম্প কই? তো বলতেছে যে বাতাসে নিভে গেছে। তা আমি ভাবতেছি তো নিভে যেতেও পারে বাতাসে, তো ওই পাশে চাঁদের আলো তো স্পষ্ট দেখা যাচ্ছে যে দুইজন আছে। আমি এখন ভাবতেছি যে ঠিক আছে তাহলে আমি যাই, তো যাব অন্ধকারের জন্য, আমার পকেটে একটা ছোট পেন্সিল লাইট মানে পেন্সিল ব্যাটারি টর্চ ছিল, তো আমি ওইটা আবার জ্বালাইলাম যে পানির মধ্যে যাব, তো জ্বালাই, তো যে জ্বালাইলাম তো ভিতরে দেখতেছি কেউ নাই, তো আমি ভালো মতো দেখলাম যে ভিতরে কেউ নাই, তো আমি ভাবলাম যে আমি তো এখনই কথা বললাম, তো আমাকে বললো
যে মাত্র আপনি লাইটটা অন করলেন ভিতরে কেউ
নাই, ফাঁকা, এবং হলো যে মানে জাল পাতা ঠিকই আছে, যেটা হাইডেন্সও ঠিক আছে, কিন্তু মোম টোম কিছু নাই বা ল্যাম্পও কিছু নাই, ভিতরে
মানুষও নাই,
কেউ নাই, তো আমি এখন চিন্তা করলাম যে কি ব্যাপার, আমি কি মানে ভুল শুনলাম বা ভুল দেখলাম, কিন্তু আমার ফুপুও তো উপরে আছে, আমি পিছনে দেখি যে আমার ফুপুও দাঁড়ায় আছে, তো আমি বললাম যে বলছি কি ব্যাপার ভিতরে নাই ওরা, তো আমি বললাম যে হ্যাঁ মাছ মারতেছে, তো আমি আর কিছু বললাম না আমার ফুপুর অবস্থা, কারণ আমি পানির মধ্যে ভয় লাগতেছে আমার, আর এমনি আগেও একটা ঝামেলা দেখলাম, তো যার কারণে আমার মানে খুব বেশি ভয় লাগলো, এবং আমি ভাবলাম যে না এখানে থাকাই যাবে না, তো খুব তাড়াতাড়ি করে উঠতেছি, তো উঠে আমার ফুপুকে বললাম যে ফুপু, উঠার পরে যখন আমি উঠে উঠলাম তারপর বললাম যে ফুপু ভিতরে না কেউ নাই কিন্তু আমাকে ডাকছে আফজাল ভাই, তো আমার ফুপু ব্যাপারটা বুঝতে পারছে, তো আমাকে বললো যে ঠিক আছে চল বাসায় যাই, ওটা এমনি হয়তো শুনছিস, মানে আমার ফুপু ব্যাপারটা মানে অন্যভাবে নিল।
আচ্ছা,
তো আমি যখন গেলাম তো বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার আম্মাকে বললো, তো আমার আম্মা আবার মানে আগে আমাদের ওদিকে একটা প্রচলন আছে যে যদি কেউ ভয় পায় তাহলে ওই যে লোহা গরম করে তো পানির মধ্যে দেয়, দিয়ে ওই পানিটা খাওয়ায় যেন ভয় না লাগে।
আচ্ছা,
তো আমাকে বলছে তুই কি খুব বেশি ভয় পাইছিস, তা আমি বললাম যে হ্যাঁ একটু তো ভয় লাগছেই, তো তখন আমাকে আবার ওই লোহা রাতেবেলা গরম করে পানি দিয়ে পানির মধ্যে দিয়ে ওই পানি খাওয়াইলো যে তুই যেন ভয়টা না পাইস, তো এই করার পরে আমার আর কোন শারীরিক ভাবে কোনো সমস্যা হয়নি কখনো, তো তারপরে ওই সময়টা তার কিছু হয়নি আমার, তো পরবর্তীতে আমি আফজাল ভাইকে জিজ্ঞেস করলাম তারপরের দিন যে আপনারা কালকে মাছ মারতে আসলেন, তো কই আমি ডাকলাম বললেন, বলছেন না আমরা কালকে যাইনি,
আপনার সবচেয়ে গল্পের মানে অদ্ভুত জায়গাটা হচ্ছে ওইটাই, যখন আপনি পানিতে নেমে গেলেন এবং যেই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে টানেলের মতন যে জিনিসটা সেটা ভেতরে দুজন মানুষ আছে, এবং আপনি চাঁদের আলোতে যে তাদেরকে দেখতে পাচ্ছেন, লাইট মারার সঙ্গে সঙ্গে দেখলেন যে না ভেতরে আসলে কিছু নেই, এবং তার আগ পর্যন্ত আপনি তাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন,
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, এবং আমাকে মানে একবার না আমি তাদের সাথে বেশ কয়েকবার তাদের সাথে আমার কনভারসেশন হয়েছে যে কে অমুক আচ্ছা ভিতরে আয় নিচে আয়, তো এত কিছু হওয়ার পর আমি তো ভুল শুনলে একবার শুনবো,
এবং চারিদিকে তখন একদম ফাঁকা,
হ্যাঁ একেবারে ফাঁকা,
রাত কয়টা হবে,
রাত তখন আমার খুব বেশি না, তো বললাম যে 10:30টা, তো
গ্রামে অনেক রাতে,
হ্যাঁ মানে গ্রাম বলতে কি যে আমাদের ওই সাইডে লোকজন খুব কম
কম,
যার কারণে অন্ধকার এবং লোকজন ফাঁকার জন্য এমনি সন্ধ্যার পরে কেমন ভূতুরে একটা ভাব
চলে আসে। তো যাই হোক, আমরা আবারও পরবর্তীতে ঘটনা যাব, তার আগে কতগুলো SMS পড়ব। আমাদেরকে হেলাল খান SMS করেছেন, এবং হেলাল খান নাটোর থেকে SMS করছেন, লিখেছে যে ফ্যামিলি সবাই মিলে একসাথে শুনছেন আমাদেরকে এবং ভয় পাচ্ছেন। হাসান ধানমন্ডি থেকে বলেছেন, ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সুমিত আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং বলছেন ভাইয়া আমি এবং আমার মম ভূতে ফ্যাম শুনছি, আমার মম খুব ভয় পাচ্ছে, বাট সুমিত খুব এনজয় করছে, বা সুমিত বেশ বীরপুরুষ। শৈশব আমাদের লিখেছেন যে আমি কখনো ভূতে ফ্রেম মিস করি না, আমি অনেক SMS পাঠাই কিন্তু তুমি কোন SMS পড় না, এই যে SMS পড়ে ফেলেছি ভাই, আমি এই অভিযোগটা সবচেয়ে বেশি শুনি এবং এই অভিযোগটা আমি শুনতে চাই না, আসলে আমার সবচাইতে বেশি ইচ্ছা যে এই অভিযোগটা যেন আমাকে না করা হয়, আমি আসলে ট্রাই করছি, হোপফুলি আপনাদের SMS পড়ে ফেলবো, মাঝে মাঝে মিস হয়ে যায় যে আপনার SMS পড়তে গিয়ে এখন হয়তো অন্য কোন SMS মিস করছি আমি। নাসির লিখেছেন, আলমগীর, নাসির, আকাশ, তারা সবাই মিলে একসঙ্গে নরসিংদীতে তারা একসঙ্গে আমাদের শো শুনছেন। কাজী ফুয়াদ আমাদের লিখেছেন যে ভাই বরিশাল থেকে লিখছি, আপনাদের ভূত FM শুনছি, খুব ভালো লাগছে, আগে যদি জানতাম তাহলে আপনাদের ভূত FM শুনতাম। আচ্ছা, তাহলে আমি ঠিক বুঝিনি তারপরের লেখাগুলো। আচ্ছা, আমাদের সাদ্দাম SMS করেছেন, এবং তিনি রাজশাহী থেকে লিখেছেন যে তিনি লিখেছেন যেটা সেটা হচ্ছে, কাটাখালি থেকে বলছি, আমি অনেক ভয় পাচ্ছি, ওগুলো শোনা বাট আনন্দ পাচ্ছি, মানে এগুলো শুনে আনন্দ পাচ্ছেন এবং ভয় পাচ্ছেন, সেটাই বোঝাতে চেয়েছেন। সোহেল আমাদের SMS করেছেন খুলনা থেকে, দিস ইজ মাই ফার্স্ট SMS, প্লিজ রিড ইট, আমি প্রথম SMSটি আমি পড়ে ফেলেছি, আপনি অনেক লাকি, অনেকের SMS আমি এখনো পড়তেই পারিনি। আমাকে এছাড়াও SMS করেছেন সারিহা, লিখেছেন আই এম আ বিগ ফ্যান অব ভূত FM, এবং তিনি বলছেন প্লিজ রিড মাই SMS, আমি আপনার SMS পড়ে ফেললাম। আমাকে নাফাত এসএমএস করেছেন এবং নবীন বলেছেন ভূত এফএম এর সব এপিসোড শুনছি কিন্তু আপনি আমাদের একটাও এসএমএস পড়ছেন না। আমি আপনাদের এসএমএসটা পড়ে ফেললাম নাফাত এবং নবীন, এবং আমি যারা এসএমএস এখনো পাঠাননি তাদেরকে বলবো যে এসএমএস যদি পাঠাতে চান তাহলে এসএমএস করতে হলে আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। ইব্রাহিম মিরপুর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে অনুপ মাহি, এসএমএস করেছেন স্নেহা গো, আচ্ছা স্নেহা, এসএমএস করেছেন তমা, ভয় লাগছে তবুও তিনি শুনছেন, শ্রাবণ এসএমএস করেছেন এলিফ্যান্ট রোড থেকে ভূত এফএম অনেক জোস লিখেছেন, এছাড়াও নিয়া সাহি নিয়া, তারপরে সাবিনা শাকিল এবং শাকিল তারা সবাই আমাদের সাথে আছেন, এছাড়াও আছেন বাঁধন এবং আকাশ আছেন আমাদের সাথে সিলেট থেকে, রেজাউল লিটন মন্ডল ডাকনাম শাউন তিনি আমাদের সঙ্গে আছেন, আরিফ খান আমাদের সঙ্গে আছেন ফ্রম রাজশাহী, উজ্জ্বল তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বাইজিদ রামপুরা থেকে আমাদের সাথে আছেন এবং জয় মানিক নগর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের আরো দুজন গেস্ট আছে, আমাদের জিন্না ভাই যে ঘটনাগুলো বলছিলেন সেই ঘটনাগুলো এখনো শেষ হয়নি, তারও আরো দুটো এক্সক্লুসিভ ঘটনা রয়েছে যেগুলো আমরা একটু পরে শুনব। তার আগে আমাদের যে আরো দুজন গেস্ট আছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হই, কি নাম আপনাদের একটু বলবেন?
সালাম আলাইকুম, আমি সিবাত রহমান বলছি, এসেছি বনশ্রী রামপুরা থেকে।
ওকে, আপনার সঙ্গে?
আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি প্রীতম, আমি রামপুরা বনশ্রী থেকে এসেছি।
ওকে, আপনাদের মনে একটু কাছাকাছি বসতে হবে কারণ ঘটনাগুলো সব দুজনের একসাথে একসাথে ঘটেছে।
আচ্ছা, প্রথমে আমার ঘটনা বলি।
জি প্লিজ।
আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে আমার নিজের বাসায়, সময়টা ছিল হচ্ছে আরো এক দেড় মাস আগে। আমি তখন জার্নি করে মানে আমার দাদু বাড়ি থেকে বাসায় এসেছি, অনেক বেশি টায়ার ছিলাম সেদিন, যে কারণে হয়েছে যে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আমার রাতের ডিনারও তখন শেষ করিনি। এরপর যতটুকু মনে পড়ে যে আমার রুমের দরজা জানালা হয়তো আম্মু বা কেউ হয়তো বন্ধ করে রেখেছিল, মানে বিশেষ করে বারান্দার দরজা এবং জানালা দুটোই, যে কারণে হয়েছে যে রুমটা একেবারেই গরম হয়ে গিয়েছিল, মানে পুরোপুরি ভাপসা গরম। আর সম্ভবত এই কারণেই যে আমার ঘুমটা ভেঙে যায়, আর আমি ঘুম ভেঙে যখন মানে সেটা রাতেই মধ্যরাতে, আমার ঘড়ি সময়টা দেখা হয়নি, তবে আমার যতটুকু মনে পড়ে যে সময়টা হয়তো এরকম হতে পারে যে আড়াইটা বা তিনটার দিকে। আমি উঠেই আমার রুমের বারান্দার দরজা এবং জানালা দুটোই খুলি, দেন আমি যখন বারান্দায় যাই মানে পুরোপুরি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, যে বারান্দার বাইরের ওয়েদারটা আর আমার রুমের ওয়েদারটা একেবারেই ডিফারেন্ট ছিল। আমি মানে মানে এটা আসলে খুব একটা ভয়পর কিছু না, বাট এতটুকু বলতে পারি যে এরকম হওয়ার কথা না, বাহিরে মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ ছিল, আমার রুমে দরজা জানালা বন্ধ থাকায় হয়তো গরমটা একটু বেশি পড়ে গিয়েছিল, যে কারণে ঘুম ভেঙে যায়। তো বারান্দায় যখন আসি, আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, যে সুন্দর বাতাস হচ্ছিল, এরপর প্ল্যান করলাম যে আমার রাতে খাবারটা খেয়ে দেন আবার ঘুমিয়ে পড়ব। তো আমি যখন বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম, তখন আর কি হঠাৎ করে, একেবারেই হঠাৎ করে, আমার বাসার সামনে একটা কথা বলে নিই যে আমার বাসার সামনে একটা খাল আছে, খালের অপোজিট সাইডে একটা প্রজেক্ট আছে যেটা কিনা এখনো কাজ চলছে,
মানে নির্মাণাধীন প্রকল্প, কনস্ট্রাকশন উঠবে কোন রিয়েল এস্টেট কোম্পানির,
সেরকম বড় একটা প্রজেক্ট, এবং প্রজেক্টটার মানে আমার অপোজিট সাইডে যে অংশটুকু পড়েছে সেখানে কোনো বাসাবাড়ি নেই, জায়গাটা একেবারেই মানে অন্ধকার, রাত্রেবেলা তো অন্ধকার থাকেই, আর মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে গ্রামের মতো পরিবেশ। তো সেখানে মানে কুকুর টুকুর রাত্রেবেলা থাকে এবং এটা থাকাটা একেবারেই
স্বাভাবিক না,
হ্যাঁ, এবং কুকুরের ডাকও শোনা যায় প্রায়, কিন্তু আমি মানে সেখান থেকে যেরকম একটা সাউন্ড পেলাম, আমার কাছে মনে হচ্ছিল সেটা মানে যে খালের কথাটা বলেছি, খালের পার থেকে এই সাউন্ডটা এসেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে সেখান থেকে সাউন্ডটা এসেছে, এবং সাউন্ডটা হচ্ছে অনেকটা লাইক মানে গোঙানোর মতো একটা সাউন্ড, মানে একেবারে আস্তে অল্প একটু হয়ে থেমে যাচ্ছে এরকম। এই জিনিসটা আসলে মানে
আপনি একটু দেখাতে পারবেন
লাইক এরকম বলা যেতে পারে যে স্টপ, লাইক কেউ যদি ঘুমিয়ে আছে এরকম, তখন ঘুমানোর সময় স্বপ্ন দেখার সময় কেউ যদি কথা বলার চেষ্টা করে, দেন যেরকম সাউন্ড হয় অনেকটা সেরকম, মানে অল্প একটু হয়ে দেন থেমে
যাচ্ছে।
তো এই জিনিসটা আমি ভালো মতো নোটিস করার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে সাউন্ডটা মানে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং সেটা হচ্ছে আফতাবনগর থেকে, মানে আমার বাসার সামনে যে ইয়াটা আছে সেখান থেকেই সাউন্ডটা আসছিল। তো কিছুক্ষণ ওয়েট করি সাউন্ডটা কিরকম হয়, আস্তে আস্তে সাউন্ডটা একটু বাড়তে থাকে। আমি টোটালি শিওর যে এটা সাউন্ডটা এমন পর্যায়ে চলে আসলো যে একটা কুকুরের কান্নার শব্দ যেরকম হয়, এবং তখন আমার কাছে বিষয়টা একেবারেই নর্মাল মনে হলো যে না ঠিক আছে এরকম হতেই পারে, কুকুরের কান্নার শব্দ পাচ্ছি। ইভেন আমি যখন 9টা কি 10টা বাজে তখন এরকম অনেক সাউন্ড পাই বাসা থেকে। তো আমি আমার রুমে ঢুকবো, মানে তখন মাথার মধ্যে ওই জিনিসটা ছিল না আর, রুমে ঢুকবো আমার ডিনার শেষ করবো। আমি রুমে যখন ঢুকবো, মানে বারান্দা থেকে রুমে যখন পা দিলাম, সাউন্ডটা মানে আনবিলিভেবলি এত জোরে বেড়ে গেল, এবং মানে আমি জাস্ট ওইখানে দাঁড়া করলাম, দাঁড়ায় আবার পিছনে তাকালাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে দেখেই কেউ সাউন্ডটা করছিল ইচ্ছা করে, এবং আমি মানে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সাউন্ডটা মানে অবিশ্বাস্যভাবে এটা একটা মহিলার কান্নার শব্দ, এবং আমি মানে টোটালি থান্ডার্ড এখানে দাঁড়াইছি, এটা এত রাতে অসম্ভব হতেই পারে না। আমি মানে হা করে তাকাইছি বারান্দা দাঁড়িয়ে হা করে তাকাইছি যে কি এটা, কি শুনছি আমি। তো এনা একটা ঘটনা বলতে পারি যে আমাদের মানে সামনে যে প্রকল্পটা হচ্ছে সেখানে আরো 1-2 বছর আগে এরকম আমি শুনেছিলাম যে মানে ডাকাতি খুব বেশি হতো, খুব ফাঁকা জায়গা, তো তো এরকম একজন মহিলাকে নাকি মারা হয়েছিল, এবং তার লাশটা আমি যতটুকু জানি যে ওই সেই যে খালটা আছে সেখানে ফেলা হয়েছিল। আমি জানি না আসলে সেটা আদৌ সেই জিনিসটা কিনা, যদিও এটার কোনো লজিক নাই, বাট আমার মনে হয়েছিল সেই জিনিসটা। তো আমি ভালো মতো দেখার চেষ্টা করলাম যে সাউন্ডটা কোথার থেকে আসছে, মানে সেটা কি পার থেকে নাকি আফতাবনগর থেকে নাকি আমার বাসার সামনের থেকে। তো ভালো মতো দেখার চেষ্টা করলাম, আমি দেখতেই পেলাম না, কিছুই দেখতে পেলাম না, যদিও সেখানে একেবারে অন্ধকার, তারপরও চাঁদের আলোতে কিছুটা বোঝা যায়। তো আমি একেবারে ভয়টা পেয়ে গেলাম, আমার হাত পা হালকা পাতলা ঠান্ডা হয়ে গেল। প্রথমত হচ্ছে মানে এরকম অভিজ্ঞতা আসলে কেউ চায় না যে সাথে সাথেই হোক বা এরকম কিছু একটা। তা আমি রুমে চলে আসি, আমি চিন্তা করলাম যে এখন আম্মুকে গিয়ে বলবো, আম্মু হয়তো হাসাহাসি করবে, বাসার আব্বুকে বললো, আব্বু হাসাহাসি করবে যে এত বড় ছেলে। তো আমি এই চিন্তা করে আর রুমের ভিতরেও ঢোকা হয়নি, মানে আমার রুম থেকে বের হওয়া হয়নি, আর যে খাওয়ার কথাও যে ইচ্ছাটা ছিল সেটাও আর হয়নি। আমি মানে একেবারে এসে ভয় পেয়ে গিয়েছি, জাস্ট আমার রুমেই স্টে করলাম। এন্ড আমি চিন্তা করলাম যে আমার মশারির মধ্যে ঢুকে যাব। আমি একটা জিনিস বলে নিই যে আমার রুমের সাথে রুমের মধ্যে একটা ওয়াল ক্যাবিনেট আছে, তো ক্যাবিনেটের সাথে একটা আয়না আছে, এন্ড সেই আয়না থেকে আমি যখন মানে মানে আমার বিছানা যখন আমি ঢুকতে যাব বা বিছানায় ঢুকার পরও আমি যখন মানে আয়নার দিকে তাকাই, একেবারে ক্লিয়ারলি আমার বারান্দার জানালাটা হয়ে আমার বারান্দার একটা অংশ দেখা যায়। আমার বাসাটা মেইন রোডে হয়, মেইন রোডে যে ল্যাম্পগুলো আছে রাত্রেবেলা যেগুলো জ্বলে আর কি, তো সেটা কিছুটা আলো আমার বারান্দায় আসে, যে কারণে হালকা পাতলা বোঝা যায় যে এটা হচ্ছে বারান্দার গ্রিল এন্ড এটা হচ্ছে দেয়াল। তো আমি আমার বিছানায় যখন ঢুকবো, তো ঢুকার সময় যা হলো আমি মানে ভুল করে আমার চোখটা ওইখানে পড়ে যায়, এবং তখন যে জিনিসটা দেখলাম এটা আসলে মানে একেবারেই আমি প্রিপেয়ার ছিলাম না এই জিনিসটার জন্য, আর টোটালি একেবারে থান্ডার্ড, সেভাবে থান্ডার্ড হয়ে গেলাম, আমার মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেল। আমি যা দেখলাম যে একটা অবয়ব আমার ইসে বারান্দায় দেয়ালের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং সেটা মানে এতটা ভয়ানক ভাবে তাকিয়ে আছে যে আমি যেভাবে আয়না দিয়ে তাকিয়ে আছি ঠিক সেভাবেই আয়না হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি তো কি বলবো, আমার আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না, এখন তো সম্ভব না যে আম্মু এত তাড়াতাড়ি এসে বান্দায় দাঁড়াবে, এটা তো কখনোই পসিবল না,
একদম
আমি কোনো মানে রিজনেবল অ্যান্সার পাচ্ছিলাম না। আমার মানে অনেক কিছু চিন্তা করলাম, কিছুই মাথায় মানে অ্যাকচুয়ালি আসছিল না। দেন আমি দেখলাম যতটুকু আমার মনে পড়ে যে এরকম লাইটের আলোতে যতটুকু বোঝা যাচ্ছিল যে তার চুলগুলো একেবারে এলোমেলো, এবং তার চেহারাটা খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছিল না যেহেতু তার দিকে অন্ধকার ছিল। তা আমি সেই জিনিসটা দেখে সেইভাবে ভয় পেয়ে যাই, এবং মানে হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি এখন চিৎকার দিতে পারি। আবার এটা মনে হচ্ছিল যে যদি চিৎকার দেই তাহলে জিনিসটা যদি আবার আমার সামনে চলে আসে, মানে যদি বিষয়গুলো অনেকটা বাচ্চাদের মতো, তারপর আসলে মানে যার সামনে ঘটে সে বুঝতে পারে। তো আমি একেবারে দৌড় দিই, মানে আমার মাথায় হঠাৎ করে আসে যে আমি দৌড় দিতে পারি, আমার রুমে চলে যাবো, একেবারে দৌড় দিয়ে পিছনের দিকে ফিরে একেবারে কোনো কিছুতে না তাকিয়ে জাস্ট দৌড়। ট্রুলি যে বিষয়টা, আমি ড্যাম শিওর অ্যান্ড ড্যাম শিওর যে আমার রুমের সামনে যে দরজাটা, দরজার সামনে কখনোই কোনো চেয়ার থাকে না, এবং আমরা অনেকদিন পর দেশের বাড়ি থেকে এসেছি, সো মানে এ প্রশ্নই আসে না যে চেয়ার কেউ সরিয়ে এখানে রেখেছে। আমাদের সবকিছু প্যাকেজ করা ছিল, মানে আলাদাভাবে অন্যরকম ভাবে গোছানো ছিল। আমি আমার যতটুকু মনে হয় আমি সেই চেয়ারের সাথে ধাক্কা খেয়ে উঠিয়ে পড়ে যাই এবং আমার মাথার পিছনের সাইডে বড় ধরনের একটা আঘাত লাগে এবং আমি তখনই সেন্সলেস হয়ে যাই। এরপর মানে ঘটনাটা অ্যাকচুয়ালি এখানেই শেষ না, খুব মানে স্টুপিড একটা ব্যাপার ঘটেছে যেটা আসলে বললেও মানে সবাই খুব একটা বিশ্বাস করবে না, বাট এই জিনিসটা মানে আমি আসলে নিজে বলতেও লজ্জা লাগছে, বাট আসলে ট্রু, বিষয়টা ট্রু, যে বিশ্বাস করবেন সেটা আপনার উপর, দ্যাটস টোটালি আপস টু ইউ। বিষয়টা হচ্ছে যে আমি সকালবেলা যখন আমার ঘুমটা ভাঙে সবার আগে, সেটা হচ্ছিল একেবারে সূর্যের আলো যখন হালকা আকাশে আসে তখন আমার ঘুমটা ভাঙে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক দিন এরকম একটা ঘুম দিইনি কখনো, এবং অনেক ফ্রেশ একটা ঘুম আমার থেকে চলে গেল, ঘুমটা ভাঙলো। আমার তখন কিছু মনে নেই যে কি হয়েছে, আমি দেখতে পেলাম যে আমি বারান্দায়, এবং বারান্দার একটা সাইডে আমি সেইভাবে হেলান দিয়ে আছি, অ্যাকচুয়ালি সেই সাইডটাতে যেখানে ওই মহিলাটা দাঁড়িয়ে ছিল। এবং আমি যখন দাঁড়াই, দাঁড়িয়ে মানে হঠাৎ করে মাথায় আসে যে এটা কি, আমি এখানে কেন, আমার তো বিছানায় থাকার কথা। আমি আমার রুমে যাই, রুমে গিয়ে দেখি যে আমার মশারি ঠিকই খোলা, দ্যাট মিন্স আমি বের হয়েছি। এরপর আস্তে আস্তে যখন আমি সামনের দিকে এগোতে থাকি, আমার আস্তে আস্তে মনে হতে থাকে আমি রিমাইন্ডেন্স করতে পারি যে আমার এগুলো এগুলো হয়েছে। আমি দৌড় দিয়ে গিয়ে বাসার সবাইকে জানাই বিষয়টা, তো সবাই একেবারে মানে খুবই ফানিলি নেয় নাই, কিছু কিছু বিলিভ করেছে, বাট লাস্টের কথাটা যেটা বললাম যে আমি বারান্দায় ছিলাম, এই জিনিসটা কেউ বিলিভ করেনি। তো সবাই
একই ঘটনা তো আপনার বন্ধুর সাথেও ঘটেছে?
হ্যাঁ হ্যাঁ, এরকমই অনেকটা এরকমই
একটা বলবেন। হ্যাঁ স্যার, মানে
আচ্ছা সেই দিন যা হয়েছিল সেটা বলছি আরেকটা ঘটনা। যে তখন হচ্ছিল যে আমার আমার বাসায় অ্যাকচুয়ালি কেউ ছিল না, আমি একাই ছিলাম বাসায়, তো আমার ফ্রেন্ডরা এসেছিল বাসায় বিকালবেলা, তো আমি আমার একটা ফ্রেন্ডকে থাকতে বলি, ও হচ্ছে প্রীতম যে এসেছে এখানে, তো মানে যেহেতু একা ছিলাম হালকা পাতলা ভয়টা পাই, তো ওকে থাকতে বলি। অ্যান্ড আমরা রাতে মুভি দেখছিলাম, ডিনারও সারলাম, এরপর আমার যত মনে পড়ে যে কারেন্ট গিয়েছিল 11:15 হ্যাঁ অনেকটা এরকম সময় কারেন্ট চলে যায়। এরপর আমাদের আইপিএসটা আনফরচুনেটলি তখনই মানে একেবারে সমস্যা যখন আসে সব একসাথে আসে, আইপিএসটা তখনও ব্যাটারিটা ডাউন হয়ে যায়, আর আমাদের বাসের সিস্টেম যে 11:00 থেকে কোন মানে জেনারেটর চলে না, দ্যাটস ওয়াই আমি আর প্রীতম ডিসাইড করলাম যে আমরা বারান্দায় বসে গল্প করি। তো বান্দা বসে গল্প করছিলাম, আমি ইজি চেয়ারে ছিলাম, আমার একটা স্বভাব খারাপ যে মানে ইজি চেয়ারে বসে আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে, তো আমি সেখানে বসে যে কখন গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে আমার খেয়াল নেই। এরপর আমার মনে হয় প্রীতমের কাছ থেকে শুনে বেটার।
প্রীতম প্লিজ কন্টিনিউ।
ওকে, আমি শিবাশিকে অ্যাড করি। মানে আমরা দুজন গল্প করছিলাম, তো এক পর্যায়ে আমি খেয়াল করলাম যে মানে আমি ঠিকই কথা বলছি কিন্তু শিবা চুপ।
আচ্ছা,
তো আমি খেয়াল করে দেখি যে শিবা ঘুমিয়ে পড়েছে। তো এই সময় আমার আসলে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তো আমি সিবাদকে একটু মানে হালকা করে ডাক দিই, কিন্তু মানে সিবাদ তখনও জাগে না। তো পরে চিন্তা করলাম যে কি দরকার ডাক দাও, আমি নিজে একটু ওয়াশরুমে যাই। তো তখনও কারেন্ট আসেনি, আমি একটু বলি কারেন্ট আসেনি। আমি ওর রুমটা ছিল এরকম যে ওর রুম থেকে বের হয়ে ডাইনিং রুম, তারপরে ওয়াশরুম।
আচ্ছা,
তো আমি সেদিকে এগিয়ে যাই, আমার হাতে মোবাইলের সাথে যে টর্চ থাকে ওই টর্চটা ছিল, তো আমি ওই টর্চটা জ্বালিয়ে সামনে যাই। তো ডাইনিং পার হয়ে আমি যখন ওয়াশরুমের সামনে যাই, তারপরে ওয়াশরুমে ঢোকার জন্য ওয়াশরুমের দরজাটা খুলি, তখনই মানে এমন একটা জিনিস দেখি মানে যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোভাবেই না। জিনিসটা দেখে আমি পুরো হতভম্ব।
সেই জিনিসটা কি অনেকটা সিবাদ যে হয়ে বললো সেরকম ছিল?
জি জি জি, মানে পরে যখন সিবাদের সাথে কথা বলি তখন জিনিসটা ম্যাচ করে। জিনিসটা এরকম ছিল যে ওয়াশরুমে কমোডের উপরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছিল এটা মানে মানুষের অবয়ব, মানে মনে হচ্ছিল এটা ধোয়া টাইপের কিছু একটা, মানে হালকা বাতাসে ভাসছে এরকম। তো আমি যখন জিনিসটা দেখি, দেখার পরে আমার ওখানে চোখ আটকে যায়, মানে আমি পুরো হতভম্ব, আমি ভয়, আমি কি করবো আমি বুঝতে পারছিলাম
না।
তো জিনিসটা মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে তাকিয়েছিল। তো এক পর্যায়ে মনে হচ্ছিল জিনিসটা আমার দিকে সামনে এগিয়ে আসছে, আর এক সময় জিনিসটা মানে আমার দিকে এগিয়ে আসার স্পিডটা খুব বেড়ে যায়, আর যখন আমাকে ক্রস করে তখন আমার শরীরে প্রচন্ড একটা ঠান্ডা বাতাস থাকে এবং খুব জোরে, আর এই বাতাসের কারণে আমি প্রায় দুই স্টেপ পেছনে সরে গিয়ে আমি মাটিতে পড়ে যাই।
আচ্ছা।
এবং তারপর পরে আমি মানে জ্ঞান হারিয়ে ফেলি, আর তারপরে সিবাত মনে হয় ভালো বলতে পারবে।
এরপর আমি মানে ওকে যেভাবে দেখেছি, আমার আমি তো ঘুমাচ্ছিলাম বারান্দায়, তো মানে সবচেয়ে অবাক করার বিষয় যে আসলে আমার ঘুমটা ভাঙে এভাবে, আমি শিওর যে আমার কাঁধে কেউ হাত রেখেছিল এবং হাত রেখে বলেছিল যে সিবাত কারেন্ট চলে এসেছে। তা আমি যখন মানে উঠি, উঠে আমার মানে ঘুমানোর অবস্থা ছিল, মানে চোখ টোক একেবারে ডলতে ডলতে আসি, এবং আমি শিওর যে আমার পিছনে প্রীতম, যেহেতু প্রীতম আমাকে দেখেছে, আর বাসে তো আর কেউ নেই, সো ডাকার কেউ নাই। তো আমি চলে আসি, মানে এখান দিয়ে হেঁটে চলে আসি বারান্দা দিয়ে, এবং আমি শিওর আমার পিছনে প্রীতম। তো আমি হেঁটে হেঁটে যখন যাচ্ছি সামনে, দেখি যে বাথরুমের সামনে প্রীতম।
আচ্ছা।
জিনিসটা দেখে আমি মানে সাথে সাথে চিৎকার দিই, এবং আবার মনে হচ্ছিল যে আবার সেই আগে ঘটনাটা মনে হচ্ছিল যে প্রীতম হয়তো এরকম কিছু একটা দেখেছে, যে কারণে এরকম অজ্ঞান হওয়ার তো কথা না। আমি ওকে অনেক জাগানোর চেষ্টা করলাম, বাট ওর কোন প্রকারই জ্ঞান ফিরছিল না। পরে আমি কোনো কিছু উপায় না দেখে পাশে পাশে এক আঙ্কেল আন্টি ছিল, ওনাদেরকে ইনফর্ম করলাম, যে ওরা এসে মানে প্রীতমের মুখে টুকে পানি দিলাম। প্রীতমের প্রায় আধা ঘন্টা সময় লাগলো, এরকম একটা সময় লাগলো সুস্থ হতে, ওর জ্ঞান ফিরলো। দেন ও আমাকে ইনফর্ম করলো যে বিষয়টা এরকম ছিল,
এবং যখন আপনারা আলোচনা করছিলেন তখন দেখলেন যে দুজনের দেখা যে জিনিসটা সেটা
হ্যাঁ
ওই বাসাতে আসলে ঝামেলা আছে তার মানে বোধ হয়
বলা যেতে পারে।
থ্যাংক ইউ, আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আমরা আবারও একটু SMS পড়ে ফেলতে হবে। আহমেদ জামান আমাদের লিখেছেন সিলেট থেকে যে আমি 12টা SMS সেন্ড করেছি বাট একটাও পড়া হয়নি, আমার মন খুব খারাপ। আপনি মন খারাপ করবেন না, আপনার SMS আমি পড়ে ফেলেছি এতক্ষণ মিস করলেও। প্রতীক আমাদের SMS করেছেন, প্রতীক বিপ্লব শুভ ভাইয়া আমরা খুলনা থেকে শুনছি এবং তারা খুব মজা পাচ্ছেন। এছাড়াও লীনা আমাদের SMS করেছেন, তার তো ভয় লাগছেই এবং এখন যেটা হয়েছে সেটা তার ইলেকট্রিসিটি চলে গেছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন সে কি অবস্থার মধ্যে আছে, এবং যে ঘটনাটা আমরা শুনছিলাম সেখানেও ইলেকট্রিসিটি চলে গেছে, একটা মিল আছে। ফারহান ধানমন্ডি থেকে বলেছেন ভূত FM আচ্ছা অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ, স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিয়ে যাবেন, সেই সাথে একই সাথে আপনাদের কি করলে ভূত FM আরো বেশি ভালো লাগবে সেটাও জানাবেন। মাসুম সালমা সুমাইয়া রিগান শিকল বাহা চট্টগ্রাম থেকে লিখেছেন আমাদেরকে। এছাড়াও শাহাদাত লিখেছেন যে আই এম ফ্রম মিরপুর, আই উড লাইক টু শেয়ার মাই স্টোরি হুইচ ওয়াজ হ্যাপেন লং টাইম অ্যাগো, এবং তার তিনি বলছেন তার বাবার সাথে সবার সাথে ঘটেছিল। আমি যেটা বলবো যে আপনি ইমেল করতে পারেন আমাকে ভূত FM BHOOTFM @radiofurti furti.fm এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন, অবশ্যই আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ, সেই সাথে আপনি স্টুডিওতে আসতে পারলে সেটা আমাদের ডেফিনেটলি জানাবেন। স্পেস মেহেদি আমাদের লিখেছেন যে স্পেস মেহেদি আমাদের যেটা বলছেন যে আজকের ভূত FM তার অনেক বেশি ভালো লাগছে। সো আমরা আবারও জিন্নার কাছে ফিরে আসবো, জিন্না আবার আসলাম আপনার কাছে। তার আগে বলি যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে নিয়মটা বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ওকে,
এটাও আমার শোনা এবং আমাদের এলাকার ঘটনা ঠাকুরগাতেই, তো যার কাছে আমি শুনছি তিনি ওনার লাইফে এটা ঘটেছে, তো উনি যখন বললেন তো বলল যে এটা যুদ্ধের আগের ঘটনা, মানে 71 এর আগে ঠাকুরগার অবস্থা। তো তখনও আমাদের ঠাকুরগার যে ব্রিজগুলো ছিল বড় বড় টাঙ্গন নদীর উপরে যে ব্রিজ, তখন সেটা হয়নি।
আচ্ছা।
তো উনি ওনার নাম হলো খোকা, আর ওনার একটা ফ্রেন্ড ছিল, ওনার নাম হলো সুবল, একজন হিন্দু একজন খ্রিস্টান আর কি, তো দুজনে খুব ভালো ফ্রেন্ড। তো দুজনের ফ্রেন্ড হওয়ার পর তো যে কোনো কাজ একসাথে করে, তো একদিন দুজনে ভাবলো যে ঠিক আছে আমরা মাছ মারব, তো মাছ মারব তো ঠিক আছে, তো সুবল আর খোকা প্ল্যান করে যে মাছটা মারব ফজরের আগে আগে বা পরে পরে এই সময়টা, তো ওই সময় তো মাছ ভালো থাকে বা পাওয়া যায় বেশি। তো বলছে ঠিক আছে তাহলে তুই ডাকি দিস আমাকে, আমি তো টের পাই না, তো তুই আমাকে ডাকি দিস একসাথে আসবো মাছ মারতে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে ডাকবো। তো সুবল সুবলের বাসায় গেল এবং খোকা খোকার বাসায় চলে গেছে। তো রাতের বেলা খোকার বাসায় সুবল আসে নক করতেছে যে খোকা খোকা উঠ, সকাল হয়ে গেল তুই এখন উঠিস না, মাছ মারবি কখন? তো বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো খোকা রেডি হয়ে বের হয়, তো সুবলও মোটামুটি রেডি আগে থেকেই। তো ওরা মাছ মারতেছিল ঠেলা জাল বলে আমাদের দিকে, মানে ঠেলে ঠেলে যে মাছটা মারে। তো দুজনে মিলে বের হয়েছে, তো যে খোকা ও হলো মাছ মারার যে ভাণ্ডটা সেটা রাখে, সেটাকে আমাদের দিকে খালই বলে বাঁশের। তো ওই খালই খোকার হাতে, আর মানে যে সুবল সে হলো জাল ধরে আছে। তো দুজনে মাছ মারতে গেছে ব্রিজ যেখানে এখন হয়েছে সে ঠিক ওই জায়গাতেই, মাছ মারতে মারতে মানে জাল ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে সামনে। তো সামনে আবার পোস্টমর্টম রুম মানে আমাদের ওখানে, এবং সেখানে জঙ্গলও আছে, শিমুল গাছ আছে, এবং বেশ ভয়ানক এবং ভূতুরে পরিবেশ। দিনের বেলাতেই যে কেউ গেলে মানে ভয় পাবে। তো সেখানে তারা ওই তার মানে ওইদিকেই জাল ঠেলতেছে সুবল, তো ধীরে ধীরে ওইদিকে যাচ্ছে ওই পোস্টমর্টম রুমের দিকে। তো যত মানে মাছ মানে জাল ঠেলতেছে, তো মাছ উঠতেছে প্রচুর ছোট ছোট মাছ, যে আপনার চেলা মাছ টাইপের, কিন্তু কোন মাছেরই মাথা নাই।
আচ্ছা,
তো এটা খোকা প্রথমে বুঝতে পারেনি, তো উনি বুঝতে পারলো অনেক পরে। তো উনি দেখতেছে যে ওই মাছ মারতেছে ঠিক, কিন্তু মাছের মাথা নাই। তো উনি ব্যাপারটা তো কি ব্যাপার, মাথা নাই কেন? তারপর ভাবতেছে যে নদী তো কোথাও হয়তো বা এমন হইতে পারে কোনো জায়গায় বিষক্রিয়া হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে অথবা মাথা নষ্ট হয়ে
গেছে,
তো যার কারণে সে আর সে খুব বেশি একটা মানে গুরুত্ব দিচ্ছে না। তো পরবর্তীতে মাছ মারতে মারতে যাচ্ছে, তো দেখতেছে যে সুবল যত আগাচ্ছে মাছ তত বেশি পাচ্ছে, কিন্তু মাছগুলো যে এখানে রাখতেছে সেইখানে কিন্তু অর্ধেকও ভরেনি।
আচ্ছা,
কিন্তু যে পরিমানে মাছ তারা এর আগে মারছে বা সংগ্রহ করছে সে পরিমাণের মাছ দিয়ে এরকম তিন চারটা খালই ভর্তি হয়ে যেত কথা, কিন্তু হচ্ছে না। এটা কিন্তু খোকার মাথায় লাগছে যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে? একে তো মাছের মাথা নেই, দুই নম্বর হলো যে মাছ রাখতেছি মাছ যাচ্ছে কোথায়? তো ব্যাপারটা নিয়ে সে খুব মানে একটু চিন্তা করতেছে, কিন্তু সুবল কিছু বলে না, কারণ রাতের বেলা আবার এমন একটা জায়গায়। তো সুবল কিন্তু সুবলের মতো মাছ মারিয়ে যাচ্ছে, ওর মতো করে যাচ্ছে। তখন খোকা বলতেছে যে সুবল আমি আর মাছ মারবো না। তো বলছে তুই মারবি না কেন? তো বলছে না আমি মারবো না, যা মাছ হয়েছে এটাই হবে, তুই মারলে মাল, আমি যদি মারতে চাস তো মার, আমি চলে যাবো। তো বলতেছে যে না না দাঁড়া মাছ মারিয়ে। তো সুবল এদিকে জাল ফেলতেছে, খোকা আবার পিছন দিকে হাঁটা দিছে মানে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে খোকা একবার রাস্তার কাছাকাছি চলে গেছে, ওই সময় সুবল পিছনের দিকে জাল উঠায় দেখে যে ও নাই। তারপরে ও নাকি মানে জোরে লাউডলি বলতেছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে আমার হাত থেকে বাঁচে গেলে। তো আমাদের দিকে একটা প্রথা আছে এরকম যে বাসার মধ্যে বা মানে বাবা মানে মা হোক বা অন্য যারা মানে গৃহিণী থাকে, তারা ওই যে অন্যান্য মহিলাদেরকে যে কোনো জিনিস চাইলে দিয়ে দেয়, যেমন মানে কারো মরিচ বা হলুদ বা শাক এটা সেটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে যে দেয়, তার প্রতি মোটামুটি সবাই সন্তুষ্ট থাকে। তোর মা ছিল সেরকম, তো বলছে তোর মার কারণে তুই আজকে বাঁচে গেলি, না হলে তুই আজকে হেঁটে যেতে পারতি না। তো খোকা তো এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে খুব দ্রুত হাঁটে আগে সুবলের বাসায় গেছে। তো যায় ভাবছে যে সুবলের মাকে বলবে যে এই ঘটনা। তো যায় দেখে যে ওরা কেবল ঘুম থেকে উঠতেছে। তো যায় বলছে যে আন্টি সুবল কই? বলছে ও তো ঘুমাচ্ছে ওর রুমে। তো বলছে ঘুমাচ্ছে মানে ও যে আমাকে সকালে ডাকলো? তো বলছে না সুবল তো উঠেই নেই। তো সুবলকে ডাকে উঠাইলো, কিরে তুমি আমাকে ডাকলি? বলছে না আমি তো যাইনি। তো সে আমাকে তাহলে নদীতে নিয়ে গেল কে? তো বলছে কি জানি, তখন সবকিছু বললো। তখন বলতেছে যে তাহলে এটা ব্যাপারটা অন্যরকম, এবং যিনি মানে এটা ভিকটিম সেই আমাকে বলছে এবং তিনি এখনো বেঁচে আছে।
এটা কোন জায়গায় বলছে?
এটা ঠাকুরগাঁও জেলায়,
শহরে
টাঙ্গুয়ার নদীর পাড়ে আমাদের বাসা, কলেজ পাড়াতে। তো কলেজ পাড়াতেই ওনারা থাকেন, কলেজ পাড়াতে এই ঘটনা।
ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, লাস্ট আপনার যে ঘটনাটা সেটা তখন আপনার ইউনিভার্সিটি?
হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আমার হলের ঘটনা।
হলের ঘটনা কি হয়েছিল সেটা?
সেটা হলো যে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ফার্স্ট ইয়ারে সাধারণত আমরা রুম পাই না উপরে, মানে নিচে থাকতে হয়। সেকেন্ড ইয়ার থেকে আমরা দোতলা থেকে তিনতলা চারতলা আমরা রুম পাই। তো আমি যখন সেকেন্ড ইয়ারে রুম পাইলাম, তো ফার্স্ট রুম নাম্বারটা আসলে বলা ঠিক হবে কিনা?
না, দরকার নেই।
তো মানে অনেকে হয়তো ভয় পাবে, তো যাই হোক আমি রুম নাম্বারটা বলছি না। তো ওই রুমে আমি উঠি ফার্স্ট, তো রুমে উঠার পরে তো আমি কখনই জানতাম না যে এই রুমে একটা বড় ভাই ছিলেন। আমরা আসলে ব্যাচ কাউন্ট করি তো ইউনিভার্সিটিতে, তো আমরা 36 ব্যাচ, তো 26 ব্যাচের বড় ভাই সুইসাইড করছে।
আচ্ছা,
তো এটা আমরা কখনই জানতাম না এবং আমাদের কেউ বলেও নেই। তো নর্মালি আমাদের যখন ভ্যাকেন্ট হয়, মানে ভ্যাকেশন বলতে ঈদের ভ্যাকেশন গুলোতে সবাই বাসায় চলে যায়। তো আমাদের ওইবার ঈদের ভ্যাকেশন চলতেছে, তো সবাই চলে গেছে, আমি নর্মালি একটু দেরিতেই যাই ঈদের একদিন দুদিন আগে। তো আমি আসি হলে, তো ঈদের সম্ভবত দুই দিন বাকি আছে, তো এরকম সময়ে তো একেবারে নাই বললেই চলে হলে ছেলে। তো আমি আসি যেখানে, আমি ওই ব্লকে একাই দুই তালাতে, তো আমি একাই, তো এরকম হয়তো বা গোটা হলে 4-5 জন আছে।
আচ্ছা,
তো আমি আসি, তো আমার রুমে আমি ঘুমাইছি, মানে যেভাবে থাকি আর কি। তো রাতে ঘুমাই গেলাম, তো হঠাৎ করে তখন সম্ভবত 1:30 থেকে 2 বাজে, তো দরজায় মানে নক করতেছে খুব জোরে, মানে আমাদের যে ফ্রেন্ডরা আরেক ফ্রেন্ডের রুমে গিয়ে শয়তানি করে জোরে জোরে মানে
হাতে করার জন্য আমরা করি
যেটা, সেরকম করতেছে 3-4 বার নক করলো। তো নক করার পরে তো আমি ভাবছি অন্য কেউ, তো কে এখন হবে, এখন তো এমনি ভ্যাকেশন কেউ নাই, তো আমি ভাবছি আমাদের কোনো ফ্রেন্ড ট্রেন হয়তো বা অন্য হলের, তো আসছে হয়তো বা ডিস্টার্ব করতেছে। তো আমি খুব বিরক্ত হয়েছি এবং মানে উঠছি, উঠে বলছি কে, তো কোন শব্দ নেই, 3-3 বার বলছি কোন শব্দ নেই, তো তারপর আবার ঘুমাইছে, মানে খুব বিরক্ত হয়েছে নিজে। তো এটার সম্ভবত আরো 10-15 মিনিট পরে যখন আবার ঘুমটা চলে আসছে আমার চোখে, আবার সেম নক।
ওকে,
তো এইবার আমি ভাবলাম যে না, এবার উঠি, মনে হয় কেউ শয়তানি করতেছে, আমি ছেড়ে দিব, এরকম একটা মনোভাব নিয়ে উঠছি। দরজা খুলে দেখি কেউ নাই
আবারও,
হ্যাঁ মানে দরজা খুললাম যখন তখন দেখি বাইরে কেউ নাই, প্রচুর নক করতেছে।
ওকে,
তো এমনি হলে কেউ নাই, আমরা মানে সবাই চলে গেছে, আমি একা রুমে, তার মধ্যে এই অবস্থা, তো আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পরে রুমে গেলাম, যায় বিছনায় বসে আছি, বসে চিন্তা করতেছি যে আচ্ছা কি এটা শুনলাম। তো তার ভাবতেছি যে আমি তাহলে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে রাতে ফ্রেশ হয়ে ঘুমায় পড়ি, সকালবেলা মানে চিন্তা করবে কি। তো রাতে চিন্তা করলে ভয় লাগবে, এই জন্য চিন্তা না করে আমি ওয়াশরুমে গেলাম। তো সাথে আমার টর্চ নিছি একটা পকেটে, যে যদি কারেন্ট চলে যায় এমনি হ্যাঁ জ্বালাবো। আর আমাদের হলে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখানকার লাইট ফিউজ ওখানকার ইয়ে পাওয়া যাচ্ছে না, এরকম হয়। তো আমি ওই টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম সামনে, তো যাই ওয়াশরুমে ঢুকবো, তো দেখতেছি ঝর্ণা চলতেছে। তো ঝর্ণা চলতেছে, আমি ভাবছি নতুন কেউ আসছে, তাহলে ওই শয়তানি করছে আমার সাথে, আসলে গোসল করতেছে। তা বললাম কে আসলো, তাহলে ভালোই হলো, দুইজন আছি। তো আমি ওই আমাদের ওয়াশরুমে যে বাথরুম গুলো আছে ওইগুলা ওই বাহির থেকে দেখা যায় যে ভিতরে কে, তো আমি ওখান থেকে উকি দিলাম যে ভিতরে কে আছে দেখি। তো উকি যখন দেখি তখন দেখতেছি যে ভিতরে ঝর্ণা চলতেছে লাগানো ভিতর থেকে, কিন্তু ভিতরে কেউ নাই। তো যখন দেখছি ভিতরে কেউ নাই, তখন তো আমার মানে মানে গোটা শরীরে মানে ঝাঁকি দিয়ে ওই লোমগুলো দাঁড়া হয়ে গেল। তখন আমার কাছে মনে হলো যে মানে খুব মানে ভয় পেয়ে গেলাম। তো তাড়াতাড়ি করে আবার রুমে গেলাম, রুমে যেয়ে দরজা লাগাই দিয়ে তো লাইট জ্বালা রাখলাম। লাইট জ্বালা রেখে ভাবলাম যে এইভাবেই থাক, লাইট জ্বালানো থাক। তো লাইটটা জ্বালা দিয়ে শুয়ে আছি, তো টর্চ টর্চ আমার পাশেই রাখছি, শুয়ে আছি। তো আমার ঘুমের মধ্যেই হঠাৎ করে আমাকে কে যেন ডাকলো গায়ে হাত দিয়ে, এবার ঝাঁকি দিল। তো যখনই আমি এটা মানে বুঝতে পারলাম যে আমাকে কেউ ঝাঁকি দিয়েছে, তো আমি একেবারে মানে ঘুমের মধ্যে অনেকে চমকে উঠে যেভাবে, আমিও চমকে উঠে একবার বিছনা উঠে বসে পড়ছি। তো বসে এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নাই।
আচ্ছা,
কেউ নাই, তো মানে এমনি একের পর এক মানে এরকম হচ্ছে। তো আমার কাছেও খুব ভয় লাগতেছে, তো ভয় যখন লাগতেছে তো আমি ভাবতেছি যে কি হইলো। তো আবার ভাবতেছি মনে মনে ভয় হইলো নাকি, যে আগে এরকম ভয়ের কিছু হয়েছে এই জন্য ভয় লাগছে,
মানে হয়তো আপনার ততক্ষণে মোটামুটি আপনি ভয় পেতে শুরু করে
দিয়েছেন, হ্যাঁ বা ব্রেন এরকম অনেক সময় হয়। তো আমি আবার শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পর মানে যখন শুয়েছি তখন দ্বিতীয়বার মানে যখন আবার ওই চোখ বন্ধ হয়ে আসছে, তখন সেইম আবার একইভাবে আমাকে গায়ে কে যেন টাচ করছে, টাচ করলে এবার আমি আবার উঠছি। উঠার পরে রুমে দেখলাম কেউ নাই, তো তাতে দরজা খুলছি, বাইরে দেখি যে আমার জানালা একটা সাদা বিড়াল বসে আছে। তো আমাদের জানালা গুলো হলের দুইটা পার্ট, একটু উপরে একটা নিচে, নিচের পাটে বসে আছে। তো যখন এটা দেখলাম তখন আমি ওখানে কাঁপে উঠছি দেখার পরে। তো দেখার পরে যখন কাঁপে উঠছি তখন আমার মানে কি করবো কি নাই, আবার মানে ভাবতেছি বিড়ালটাকে মানে তাড়া দিব কিনা, আবার ভাবতেছি যে না যদি অন্য কিছু হয় তো ব্যাপারটা আবার আমার উপরে অ্যাটাক করবে। তো আমি আর কিছু না করে দরজা লাগাই দিয়ে ভিতরে আসলাম, মানে ভিতরে বসলাম। বসার পরে ভাবলাম যে না এইভাবে থাকা যাবে না। তো আমি নর্মালি শুনছি যে কোনো সমস্যা হইলে যেমন মশারি, তারপর লোহা, তো এই টাইপের জিনিসগুলো আগুন এগুলো আরো ভয় পায়। তা আমি তাড়াতাড়ি মশারি টাঙ্গাইলাম, কারণ মশারি টাঙ্গানো ছিল না তখন, তো মশারি টাঙ্গাইলাম, টাঙ্গানোর পরে ঘুমাইতে যাবো, তখন আমার মানে ওয়াশরুমটা খুব মানে মানে যাওয়া ফরজ হয়ে গেল একদম, যেতেই হবে। তো ভাবলাম যে হ্যাঁ তো টয়লেটে যাবোই, তো কি করা যায়, মানে ভয় লাগতেছে খুব, কাউকে নিয়ে যে যাবো সেই অবস্থাও নাই, ডাকবো কাউকে সেই অবস্থাও নাই। তো আমার টর্চটা নিলাম, টর্চ জ্বালা জ্বালা যাচ্ছি, তো গিয়ে আমার মানে টয়লেটে ঢুকছি, ঢুকার পরে দরজা যখন লাগাই দিছি, আমি বসছি নিচে, বসার পরে মানে বসেই তো আগে টেপটা মানুষ মানে অন করে দেয়, তো আমি যখনই টেপটা অন করতে গেছি দেখি যে বদনাটা ওখানে নাই, বদনাটা নাই, বাম পাশে দেখি বাম পাশে বদনা, তারপর টানে নিয়ে ওখানে দিছি, আবার দিচ্ছি, বদনাটা নাই, মানে বদনাটা চলে যাচ্ছে এই পাশে, মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে। তো বদনাটা যখন মুভ করতেছে, আমি মানে ওই জায়গায় মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাবো, মানে ওর মধ্যেই, এখন আমি যে জোরে চিল্লান দিব রুমে, ওই ইয়ার তো দরজা লাগা টয়লেটের, তো কেউ তো আমাকে যে উদ্ধার করবে সেটা পারবে না, তো ভয়ও লাগতেছে, আবার ভাবতেছি যে না সাহস করে নিজে গিয়ে সব করতে হবে, কারণ কেউ নাই, বাঁচতে হইলে আমাকেই বাঁচতে হবে। তো বাঁচার তাগিদে তখন আমি মানে নিজে সাহস করে ওই টর্চটা জ্বালায় মানে দরজা খুলে বাইরে আসছি, আসার পরে মানে গান গাওয়ার চেষ্টা করতেছি জোরে জোরে, কিন্তু ভয়েস মানে ওইভাবে হচ্ছে না, মানে খুব মানে ভয় পাচ্ছি, হ্যাঁ, এবং হলো যে মানে গাও শিউরে উঠতেছে। তো এইভাবে করে আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে দরজা লাগাই দিলাম, দিয়ে আমি মানে মশারির মধ্যে ঢুকে ঘুমাইলাম, মানে এমনি দুরার মানে দুই একটা সুইরাট করে পড়লাম, তারপরে মানে ঘুম থেকে সকালবেলা যখন উঠলাম, উঠার পরে আমি আগে সবার আগে গেছি আমাদের যে গার্ড মামা আছে ওনাদেরকে বলতে যে আচ্ছা মানে এই রুমে এরকম কোন ঝামেলা আছে কিনা বা কোন সমস্যা হয় কিনা, মানে অনেক হলেই আছে এরকম যে ওই রুমগুলো বন্ধ করে রাখে অথরিটি, খুলে না। তো আমি জিজ্ঞেস করার পরে বলছে হ্যাঁ মামা ওখানে তো এরকম 26 বছরের একটা বড় ভাই আপনাদের এই করছিল, এইভাবে মারা গেছে। তো তারপর তো আমার খুব ভয় লাগলো, এখন ভাবলাম যে না এখানে থাকা
দরকার,
গলায় দড়ি দিছে ফ্যানের সাথে। তো আমি এটা শোনার পরে তারপরে আমি ভাবলাম যে না এখানে থাকা যাবে না, তো আমি তাড়াতাড়ি আমার যে বেডিং বোর্ড ছিল ওগুলো নিয়ে আগে বাসা গেলাম, তারপর এসে আগে রুম চেঞ্জ করছি, তারপর থেকে অবশ্য সেরকম আর কোন সমস্যা হয়নি আমার।
এটা হচ্ছে আপনার শেষ ঘটনা ছিল। সো জাহাঙ্গীরনগর থেকে অনেক দূর থেকে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন এবং অনেক লম্বা লম্বা এবং অনেক ইন্টারেস্টিং চারটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক 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 থ্যাংকস। এবং আশা করছি যে পরবর্তীতেও যদি নতুন কোনো ঘটনা আপনার গ্রামে গিয়ে শোনেন বা কারো কাছ থেকে জানেন, তারা ডেফিনেটলি আমাদেরকে ইমেল করে জানাবেন এবং আবারও আমাদের স্টুডিওতে আসবেন, রাইট? ওকে, হাতে আরো বেশ কিছু এসএমএস রয়েছে। মিম লিখেছেন ফ্রম ঢাকা থেকে, ভাইয়া আজকে ভূত এফএম ভালো লাগছে এবং ভয় লাগছে। ওকে, থ্যাংক ইউ। সাদিয়া লিখেছেন, ভাইয়া আমি এখন আমার রুমমেটদের নিয়ে এফএম, আচ্ছা তিনি হচ্ছে শুনছেন এবং তিনি হল থেকে শুনছেন, তারা সবাই হলে রয়েছেন। শামিম আছেন, তিনি বলছেন যে আপনাকে অনেক ধন্যবাদ ভূত এফএম, আমার খুব ভালো লাগে, ইউ আর মোস্ট ওয়েলকাম। মাসুম বাংলাদেশ, আচ্ছা তিনি ইউনিভার্সিটি থেকে লিখেছেন, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি, সেই ডেসক্রিপশনটা তিনি ইউজ করেছেন এবং তিনি বলছেন আমি নিয়মিত ভূত এফএম শুনছি এবং তার গ্রামের বাড়িতে এবং তার নিজেরও অনেক ঘটনা আছে, বাট কিভাবে শেয়ার করব। আমি আবারও বলছি ঘটনা শেয়ার করার নিয়মটাই হচ্ছে ইমেল করতে হবে আপনাকে, লিখে ফেলতে হবে ভূত এফ এম bhotfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল পাঠাতে পারেন, অবশ্যই আপনার নাম ঠিকানা এবং একটা ফোন নাম্বার সহ, যেই ফোন নাম্বারটাতে আপনাকে সবসময় পাওয়া যাবে। মাই নেম ইজ ইকবাল, ঢাকা থেকে এসএমএস করেছেন এবং তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন, ওয়েলকাম টু মাই শো। অর্চি লিখেছেন, ভাইয়া আমি তোমাদের নতুন লিসনার। আর নিহাল লিখেছেন যে লক্ষ্মীবাজার থেকে যে দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, আই লাভ ভূত এফএম এন্ড উই লাভ ইউ টু। আর রিমন লিখেছেন, রিমন নানা ঢাকা কলেজ থেকে লিখেছেন, ভাইয়া আমি এবং আমার ভাগিনা দুজন মিলে ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। সৌরভ লিখেছেন ফ্রম যশোর, দাদা আমি বারবার এসএমএস পাঠাচ্ছি কিন্তু পড়া হচ্ছে না। আচ্ছা আমি এবার আপনার এসএমএস পড়ে ফেলেছি, এছাড়াও যারা এসএমএস পাঠাতে চান তারা এসএমএস পাঠান, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি আবারও সিবাদদের কাছে যাব, হাতে সময় একদম কম, ছোট্ট করে কি ঘটনাটা বলা যাবে?
হ্যাঁ, প্রীতমের একটা ঘটনা আছে।
আচ্ছা ছোট্ট করে তাহলে একদম। হ্যাঁ
আচ্ছা, আমি আমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করবো এটা হচ্ছে
গত বছর শীতের আগে এটা ঘটেছিল মুন্সিগঞ্জে। আসলে আমার এক চাচা আছেন যিনি সরকারি চাকরি করেন।
আচ্ছা,
তো সরকারি চাকরি করার সুবাদে দেখা যায় বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ট্রান্সফার হয়ে যান। তো এরকমই একবার তিনি ট্রান্সফার হয়ে মুন্সিগঞ্জ যান। তো মুন্সিগঞ্জ যাওয়ার পর একটা পুরনো বাড়ি তারা কিনেন।
আচ্ছা,
তো এক পর্যায়ে চাচার বড় ছেলে অর্থাৎ আর চাচা তো বড় চাচা তো ভাই যে তার বিয়ের কথাবার্তা চলে, বিয়ে হবে, তো সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমাদেরকে ইনভাইট করা হয়। তো এরকম অনেক রিলেটিভরা ওখানে যায়, আমরাও যাই সেদিন বিয়ে, বিয়ের তিন চার দিন আগে আমরা যাই। তো তখন কোনো সমস্যা ছিল না, মেনলি যেদিন বিয়ে হয় বিয়ের দিন সবকিছু বিয়ে সব শেষ হওয়ার পরে রাত্রেবেলা মানে শুতে যাবে কে কোথায় ঘুমাবে, তখন দেখা যায় যে বৃদ্ধ যারা বৃদ্ধদেরকে বড় ঘরটাতে শুতে দেওয়া হয়, তারপর মহিলাদেরকে ব্যবস্থা করা হয়, তারপরে দেখা যায় সবার শোয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু আমার এই যে যারা ছিল আমরা তিন চারজন ছিলাম আমাদের কে কোথায় শুবে এটা কোনো ডিসিশন হচ্ছিল না। পরে আমাদের বয়স্কদের মুরব্বীদের যে ঘরে বড় ঘরে ঘরে দেওয়া হয় ওই ঘরে নিচে ফ্লোরিং করে আমাদের দেওয়া হয়, কিন্তু আমরা শুতে রাজি ছিলাম না কারণ আমরা চিন্তা করছি
রিপিট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলতে হবে, শেষ করে ফেলতে হবে।
আমরা আসলে একটু মজা করার জন্য ফাইজলামি করার জন্য মানে অন্য ঘরে থাকবো এরকম ভাবছিলাম। তো আমরা চাচিকে বলি, তো চাচি বলেন আচ্ছা ঠিক আছে দেখি ব্যবস্থা করা যায়। তো অন্য একটা ঘরে তিনি আমাদেরকে ব্যবস্থা করে দেন শোয়ার জন্য। তো ঘরের বিবরণটা হচ্ছে এরকম কিছুটা যে ঘরে এক পাশে ছিল গোলা যেখানে ধান টান রাখা হয় আর কৃষি কাজের যন্ত্রপাতি ছিল, আর কিছু ছিল না, ফ্লোরিং করে দেওয়া হয়। তো আমরা রাতে ওখানে তিনজন ছিলাম, তিনজন রাতে অনেক মজা টজা করি, গল্প টল্প করি। তো একসময় কখন আমরা ঘুমিয়ে পড়ে আমাদের ঠিক খেয়াল ছিল না। তো এক পর্যায়ে আমি মানে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠি, আমি মানে শব্দ পাই যে দরজা কেউ নক করছে। তো আমি কে বলে ডাক দেওয়ার পরে শব্দ বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল যে দরজা কেউ জোরে থাবা দিচ্ছিল, এরকম শব্দ অনেক জোরে শব্দগুলো হচ্ছিল। তো আমি দ্বিতীয়বার যখন শব্দ হয় তখন আমি উঠে বসি, তখন আমার পাশে চাচাতো ভাই বলে যে হাত টেনে ধরে বলে যে কিছু না বলতে। তারপর আমি ডাক দিই যে কে কে এত রাতে এরকম সাউন্ড করছে। তো তারপরেই দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের সাউন্ড শুরু হয়, মনে হয় যে টিনের ঘর ছিল, তো হচ্ছে লোহার দিয়ে যদি টিনে জোরে বাড়ি দেওয়া হয় যে কোনো সাউন্ড হয় ওরকম।
আচ্ছা,
আর মনে হচ্ছিল টিনের চালের উপরে অনেক বড় বড় পাথর বা অনেক ভারী বস্তু কিছু যদি পড়ে অনেক উঁচু থেকে যেরকম অনেক বিকট আওয়াজ হয় এরকম বিকট আওয়াজ হচ্ছিল। আর এরকম মনে হচ্ছিল যে গাছ বড় গাছের ডাল যদি চালের উপরে পড়লে যেরকম ঝড়ের সময় যেরকম হয় ওরকম ধরনের সাউন্ড হচ্ছিল। তো মোটামুটি সারা রাত এরকম ডিস্টার্ব করে, আমরা কোনোভাবেই ঘুমোতে পারি না রাত্রে। তো ওইভাবে সারা রাত পার হয়, অনেক ভয়ের মধ্যে কাটি আমরা সারা রাত। তারপর ভোরের দিকে মানে ফজরের কিছু আগে সাউন্ড গুলো কমে যায় আর ফজরের পরপর আমরা বের হই, আমরা সারা রাত তখন ঘুমাতে পারিনি, ফজরের পরপর বের হই। বের পরে কিছুক্ষণ পরে আমি চাচিকে দেখতে পাই। তো চাচিকে আমি জিজ্ঞাসা করি যে চাচি যে আমরা যে ঘটাতে ছিলাম কোনো প্রবলেম আছে কিনা।
আচ্ছা,
তো জিজ্ঞাসা করার পরে মানে আমি যতটুকু ভয় পাই তার চেয়ে বেশি ভয় যেন আমার চাচি পায়। আর চাচির চোখে মুখে ভয় বেশি ওঠে এবং তিনি বলেন যে এই জিনিসটা আবার হয়েছে, তিনি আমাকে মানে কোশ্চেন করেন আরো। তো আমি বলি আবার হয়েছে মানে মানে এর আগে কি
হয়েছিল নাকি এবং কি হয়েছিল।
তিনি আমাকে ফার্স্টে বলতে চাইনি, পরে অনেক রিকোয়েস্ট করার তিনি আমাকে বলেন যেটা যে তারা এই বাড়িটা কেনার আগে এই বাড়িতে এক বৃদ্ধ মহিলা ছিল। তো বৃদ্ধ মহিলা তিন ছেলে ছিল আর বৃদ্ধ মহিলা জিন বৃদ্ধ মহিলার সাথে জিন টিন ছিল এরকম কিছু একটা ছিল। তো বৃদ্ধ মহিলা যখন মারা যায় মারা যাওয়ার পরে বৃদ্ধার তিন ছেলের মধ্যে বড় ছেলে ডিসিশন নেয় যে ওই ঘরটা ভেঙে বড় করবে আর ওই ঘরটার উপরে একটা গাছ ছিল গাছটাও কাটবে। তো ওই বড় ছেলের স্ত্রী যে তিনি স্বপ্ন দেখেন যে গাছটা কাটতে আর ঘরটা ভাঙতে নিষেধ করা হয়।
আচ্ছা,
তিনি বলেন তারপর কাজ হয়নি গাছ কাটে এবং ঘর ভাঙে। আর মজার বিষয় হচ্ছে গাছ একটা গাছ কাটতে দুই তিন চার ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু গাছটা কাটতে নাকি প্রায় মানে সকাল থেকে শুরু করছে সন্ধ্যা পর্যন্ত লাগে গাছটা কাটতে, এত সময় লাগে। তারপর ঘরটাও ভাঙা হয় কিন্তু পরবর্তী ঘরে আর কেউই থাকতে পারেনি, ওই গাছ কাটা এবং ঘর ভাঙার পর থেকে ঘরে আজ পর্যন্ত কেউই থাকতে পারেনি। এবং আমরা ওইখানে থাকার পর আমরা এই জিনিসগুলো নিজেরা
আমি বুঝতে পারছি। সো এই ছিল ঘটনা, রাইট? এবং তারপরে আপনার তো আর এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি?
না, তারপরে আসলে ওই ঘরে আর থাকা হয়নি,
ওই ঘরে থাকা হয় নাই। ওকে, সো আমরা বুঝতে পারলাম ঘটনাটা এবং আমরা ঘটনাটা শুনলাম, খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আর এছাড়াও আমাদের আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে SMS করেছেন রেসাদ জাহান মামুন এবং তিনি SMS করেছেন, ভোলা থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম, আমরা আপনাকে অনেক লাভ করি। সুমিত আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, ভাইয়া জানো আমার মম ঘুমিয়ে গেছে, আমার খুব ভয় লাগছে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনার সাথে আছি। নূর লিখেছেন খিলক্ষেত থেকে যে এসএমএস পড়ছো না কেন, এনজয় করছি, খুব ভালো লাগলো আপনার এসএমএস পেজ, আপনি এনজয় করছেন এটা জানতে পেরে। এছাড়া আমাদেরকে সাইল এসএমএস করেছেন চিটাগং থেকে যে ভাইয়া আমার একটা এসএমএসও পড়লেন না, আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। আমরা বলি যে আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান যে বড় কোনো ঘটনা, সেই ঘটনাটা আপনি আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে চাচ্ছেন বা সরাসরি স্টুডিওতে উপস্থিত হতে চাচ্ছেন, তাহলে আমাদেরকে ইমেল করুন এই ঠিকানায় www.ডব্লিউডব্লিউডব্লিউ.ডট না গেলেও চলবে, আপনি সরাসরি চলে যাবেন bhootfm@radiofurti.fm, এখানে যা আমাদেরকে পাঠিয়ে দিলে চলবে। আর সেই সাথে আরো একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যখন যারাই ইমেলটা পাঠাবেন সেই ইমেলের সাথে অবশ্যই উল্লেখ করবেন যে আপনারা স্টুডিওতে আসতে চান নাকি আপনাদেরটা পড়ে শোনানো হবে, আর অবশ্যই নাম ঠিকানা এবং একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারটাকে ফোন নাম্বার আপনাকে সবসময় পাওয়া যাবে, দুইটা দেওয়ারও দরকার নেই, আপনার একটা দিলেই হবে যেটা আপনাকে সবসময় পাওয়া যায়। এনিওয়েজ, এছাড়া আদিব আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফুল এসএমএস করেছেন আমাদেরকে রুয়েল সিলেট থেকে, এছাড়াও মঞ্জু দাস আমাদের এসএমএস করেছেন, প্রিন্স আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন মিঠু ঢাকা থেকে, এছাড়াও হাসান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন সুলতান, মান্না এসএমএস করেছেন, শাহিন মিরবাজার সিলেট থেকে, জুই এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শুভ, এছাড়াও হিপ হপ ভূত আমাদের এসএমএস করেছেন, জামিম আমাদেরকে এসএমএস করেছেন। সো থ্যাংক ইউ যারা আমাদেরকে এসএমএস করেছেন এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। কিন্তু ভূত এফএম তো শেষ করতে হবে কারণ সময় শেষ হয়ে গেছে প্রায়, বাট তারপরেও দারুণ দারুণ সব গান বাজবে, সুতরাং স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কথা হবে আবারও আগামী শুক্রবারে ঠিক 11:59 এবং আপনাদের দারুণ দারুণ সব ঘটনার অপেক্ষায় থাকলাম যেগুলো আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাবেন আর কি, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। যাওয়ার আগে আরো একবার বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm ভুলবেন না এই ইমেল অ্যাড্রেসটি, আর নাম ঠিকানা ফোন নাম্বার দিতে ভুলবেন না। শেষ করছি আজকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কথা হবে আবার আগামী সপ্তাহে, শুভরাত্রি। This track was downloaded from fusionbd.com.